This track was downloaded from fusionbd.com.
Jaha bolibo shotto bolibo. Royal Tiger Drink presents Jaha bolibo shotto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে লাখো মানুষের কাছে কনফেস করবার জন্য, জীবনের অপরাধগুলো অকপটে স্বীকার করবার জন্য তার সঙ্গে আমরা প্রথমেই পরিচিত হব আর জে রাজুর কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবডি। আমাদের আজকের অতিথি স্বপন, পরোপকারী একটি মন রয়েছে তার, আর সেই ধারাবাহিকতায় আশ্রয়হীন একটি মেয়েকে তিনি কাজের ব্যবস্থা করে দিয়েছেন, অর্থাৎ মেয়েটি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করেছেন। খেতেও ভীষণ ভালোবাসেন স্বপন, মিষ্টি তার খুবই প্রিয়, এছাড়াও মায়ের হাতের সব ধরনের রান্না তার খুব প্রিয়। স্বপনের দু চোখে একটি স্বপ্ন রয়েছে, আর তা হল মনের মতো একটি বাড়ি হবে তার। এত কিছুর পরেও স্বপন আর যাহা বলিব সত্য বলিব মঞ্চে, কিন্তু কেন তা জানতে আমরা চলে যাচ্ছি আর জি কিবডিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা আজ রাজুর কাছ থেকে জানলাম যে আজকে এখানে স্বপন রয়েছে, তার জীবনের অপ্রিয় সত্য লাখো মানুষের কাছে স্বীকার করবার জন্য স্বপনের মুখোমুখি আমি হচ্ছি। তবে তার আগে আপনাদেরকে এনশিওর করছি, আজকে আমাদের সঙ্গে রয়েছেন বরাবরের মতোই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, এবং বরাবরের মতোই অনুষ্ঠানে থাকছে SMS পোল এবং অন্যান্য যে বিষয়গুলো থেকে থাকে। প্রথমেই একটু কথা বলে নিতে চাই ডক্টর তাজুল ইসলামের সাথে, যিনি আমার সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, মোস্ট ওয়েলকাম ফর অ্যানাদার শো। ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? ঈদ মুবারক।
আমি শুনতে পাচ্ছি। আমি কিছু বলার আগেই আমি প্রিয়া মঞ্জু এবং এই জাহাবুলিবর সত্যগুলো অনুষ্ঠানের সংস্কৃতি সবাই সহ আমার যত শ্রোতা আছে সবাইকে ঈদ মুবারক জানাই।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আশা করছি পুরো অনুষ্ঠানের সাথে আপনি থাকবেন।
হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে আছি।
জি, অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। তার আগে আপনাকে বলছি অনুষ্ঠানটি সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। আমরা দেখাবার চেষ্টা করি একজন অপরাধীর ব্যাকগ্রাউন্ডটা কি, কিভাবে সে অপরাধী হয়, কোন অপরাধটা সে করে এবং তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়। ইন আ সেন্স, তার মতো করে কোন অপরাধী যেন সমাজে জন্ম না নেয়। আমরা স্বপন প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করতে চাই, অ্যাজ ইউজুয়াল সবার মতোই, যে মানুষ তো আসলে অপরাধ করে গোপন করে, তাই না? ভুল করে গোপন করে। সেখানে আপনি রেডিওতে এসে লাখো মানুষের কাছে আজকে নিজের ভুলগুলো অপরাধগুলো স্বীকার করতে যাচ্ছেন, এটা অনেক বড় বিবেকবান মানুষের কাজ। আপনার এই বিবেকটা জাগানোর কাজ আসলে কে করেছে?
আমার বিবেক কারণের কাম আমি নিজেই। আমি এপিসি রেডিও শুনতাম, রাত্রি 11টা বিশে একা একা থাকতাম, রিক্সা চালাইতাম গ্যারেজে, তখন একা একা টিপে টিপে শুনছি। আমি 4-5 বছরের ভিতরে থেকে আমি এবিসি রেডিও শুনছি।
আচ্ছা, শোনার পরে আপনার বিবেক?
শোনার পরে আমার বিবেক, আর এমন আমার বিবেক অনেক তাড়না করে
এই ভুলগুলো করার পরে, অপরাধ করার পরে। ওকে প্রিয় শ্রোতা, নিজে থেকেই সে উপলব্ধি করেছে তার বিবেক তাড়না বোধ থেকে, এবং একই সাথে এবিসি রেডিওর এই অনুষ্ঠানটি তাকে অনেকখানি হেল্প করেছে। আমরা দেখলাম তার বিবেক জাগানোর কাজটি কে করেছে। এবার আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। জি আপনি শুরু করুন, একেবারে ছোটবেলা থেকে আমরা শুনতে চাই ব্যাকগ্রাউন্ড থেকে।
ছোটবেলা
কোথায় জন্মেছেন আপনি?
আমার জেলা হইল গিয়া নেত্রকোনা ডিস্ট্রিক্ট।
নেত্রকোনা ডিস্ট্রিক্টে? আচ্ছা।
থানা কলমাকান্দা।
আচ্ছা। কয় ভাই বোন আপনারা?
আমি একা, পৃথিবীতে আমার নাই কেউ আপন।
আপনি একা? আপনার বাবা কি করত?
আমার বাবা ওই ট্রলার গার্ডে মাল টাল নামাইতো। আমার বাবা তিন বছরের ভিতরে মারা গেছে।
তিন বছরের ভিতরে?
হ্যাঁ, আমার
তিন বছরে আপনি যখন বয়স তখন আপনার বাবা মারা গেছে। ওকে। তারপর আপনার মা আপনাকে?
মা মামুর বাড়ির অবস্থা ভালো ছিল একটু, মামুর বাড়ি আসে পড়ি।
আচ্ছা।
মামুর বাড়ি আমার নানি আমার একটু বড় করে আর কি।
আচ্ছা, শুনি। তারপর
তখন আমার মা ডাইকে ঢাকা আসে পড়ে।
আপনাকে রেখে ঢাকা এসে পড়ে?
এসে পড়ে। ঢাকা এসে পড়ে মায়ের একটা বিয়ে হয়।
ওকে।
আমার নানি একটা বিয়ে দেয়, যেটা মার কাছে শুনছি।
আচ্ছা।
আমার নি বিয়া দেওয়ার পরে আমার বলে মারা লাগতে লেগেছিল গলায়
টিপটা। বাবা
পরবর্তী যে আমার বিয়ে হয়েছে আমার মার ওই লোকটা,
ওই তো মানে ধর্মের বাবা, যেটা
ধর্মের বাবা। আমি বুঝি না আমি মায়ের যেটা বলছি আর কি। তখন আমার মায় কয় আমি বাইল বলতে আমার নিয়ে কয় আমি ছেলে নিয়ে বাড়িতে যাম বাপের বাড়িতে। তখন আসা তখন বলে মানুষের কথা বলার পরে এই লোকে মা যে বিয়ে হয় এই লোকে নিতে আসে। তখন এই কৈছে আমার ছেলের মারে চলেছিল রশিদে এই লোকের বাঁধছে। মঙ্গলের অবস্থা মোটামুটি ভালো ছিল, এখনো ভালো ছিল। তো ওই লোকের থেকে ডিভোর্স লই লইছে আর কি।
আচ্ছা আচ্ছা।
তখন আমার মামা রাজি করে বিয়ে করে দেশে থেকে। তখন আমি দেশে তারপরে মায় ওই যে টাকা ফেরাইতো, মামু দুই মামু ছিল, মামুর ওই যে খাইতাম, ওদের খাইতাম যে ওদের টাকা দিত। আমার কেউ একটা সুতা কিনে দিত, কাপড় চোর কিনতো, মায়ের যা দিত ওরা কিছু কিনে দিত। এভাবে আস্তে আস্তে বড় হই। নানির আলাদা বর আছে, নানার কালে বর ছিল, অর্ধেকটা মামু নিছে, দুই মামু ছিল আমার। মায় ঢাকা থাকে, অনেক কিছু নিয়ে যায়, ফল ফল আনতো, কাপড় চোপড়, অনেক কিছু যাদের মাসে দু তিন মাসে একবার যায় কাজ করতো। তখন আমি ছোট বলো অনেক দুষ্ট ছিলাম বলার বাহিরে। মামার বাড়ি অনেক অবস্থা ছিল, তো গরু মুরু ছিল, গরু রাখা যাইতাম, যে দেখা যাইতেছে ছেলেদেরও আমি নিয়া খারাপ ধরনের কাজ করতাম। ছোট বয়স 12 বছর এরকম ধরনের হবে, 12-11। তখন আমি ওই খাইতাম কি লাইল দেয়া খেতে, ধান খেতে লাইল দেয়া যাইতাম আর ওই ধান লইতাম লঙ্গি তোমার ভিতরে নিয়ে ওই ধান গুলো বেচতাম। আকিজ বিরিয়ে আনতাম, একটা মেস আনতাম, ওই ফুলহান্ডেল খাইতাম, ওই বিস্কুট মিস্কুট আনতাম। ওই বাড়িতে দোকান ধরতো, ওই 2-3 টাকা কেজি নিত ধানের কেজি। তখন অনেক ধরনের দূষণ। এরপরে গ্রামের মধ্যে একটা কল ছিল আমলের, ওই মহিলারা গ্রাম চুক্তি পানি নিত, আমি স্যার দিতাম, প্রস্তাব করে দিতাম। ওপরে আমার নানিরে অনেক জ্বালা দিস, নানির কেমনি টাকা পয়সা লাগে, জ্বালা দিচ্ছি টাকা দি, টাকা দিতে হবে নানির, আসলও ধরে রাখছি, টাকা দিতে হবে, কাপড় খুললে লাইছি।
মানে টাকার জন্য? আপনি
টাকার জন্য?
টাকা নিয়ে কি করতেন?
টাকা নিয়ে খাইতাম, বিরি খাইতাম, ওই দোকানে ভালো ভালো বিস্কুট খাইতাম, ওই বাদাম খাইতাম, এইসব নিশা আছে।
পড়াশোনা করেছিল?
না না, পড়াশোনা দিত। যাওয়ার পরে কলাভান্ডি স্কুল থেকে মায়েরা আয়া করতাম, স্কুলে বই ফেলাইতাম, ওই টাকা জোর করে নিয়ে যাইতাম, টাকা দিতে যাইতাম নানির কাছে। তখন যাই যাই আসতাম। কিন্তু একটা জিনিস কি, আমি যেটা বয়সে পাইছি ওই আগের স্কুলের মধ্যে গম দিত, 10 কেজি বই না 5 কেজি, আমি 10 কেজি মনে হয় দিত, এটা পাইতাম। তখন আমি তখন এভাবে জীবন যায় আমার আস্তে আস্তে। তখন আমি জানতাম না যে আমি তো মামাদের গরু খাইতেছি, মায়ের তো ঠিক টাকা দিতেছে, বুঝতে পারতাম না। আস্তে আস্তে জিনিসটা আমার মাথায় বুঝতে পারলাম, টাকা তো দেয় মা। তখন নিজের বাড়ি কি আর কি আমি এটা বুঝতাম না, বাড়ি কই দিঘি বাড়ির বাড়ি,
মানে ওইটাকে নিজের বাড়ি মনে,
হ্যাঁ নিজের বাড়ি মনে করতাম। তো ওটা তো আমার নিজের বাড়ি না, আমার রক্তের কেউ নাই, আমার বাবা মারা গেছে, আমার মা দূরে থাকে, নানির কাছে থাকতেছে সেটা বুঝি না যে বাড়িয়ে দিয়াম যে মুখের বাড়ি অথচ মামু গো কিন্তু ক্ষতি হইতে দিতাম না কেউ দিয়া কিন্তু যদি একটা হইয়া থাকতো যে কোনো একটা ক্ষতি হইতে দিতাম না আমার সামনে আর কি নানিরে আমাদের 10-15টা ছাগল ছিল ছাগলের দুধ দোয়াইতো দুধ আমি একা খাইতাম কেউ দিতাম না এরকম কিছু কিছু চাল বুঝনা আমাদের দেশে বুঝনা করে ওই বুঝনা আমি অনেক টিলিয়া এই লঙ্গি পেসের মধ্যে লিয়া গরুরা গিয়া খাইতাম ওই দাদা এই চাল বাইজা হাতে করতো মিডিয়া দিয়ে নারকেল দিয়া নারকেল গাছ আছে আমি ওরই বলি যে মামার বাড়ি ওই ডিল হয়ে যেতাম নিয়ে খাইতাম আর নানির বয়স্ক ছিল এসটা নানির বয়ম ভরা মিডাই ছিল মিডিয়া চুরি করে নিয়ে খাই নিতাম অনেক দুষ্ট ছিল বলার বাইরে আর অথচ গ্রামে কেউ মারতে পারতো না অনেক দিন দুষ্টকরণ করে আমার একদিন নারকেল গাছের সাথে আমার তালা মেরা রেখে দিস আমাদের দেশে গারো আছে গারোরা ধান কাটে দানা নেই ওই লোকেরা দানা না পরে দেখে আমার মুহূর্তে পাগল তাড়া মারা দিচ্ছে আমি দুষ্টামি করে দেখি জানেন তখন আমি চাইতেছি যে আগে আলির প্রায় দেখতাম সিনবাদ সিনবাদ দেখার পরে তখন আমি জিতে ঠেলে করতাম যে আল্লাহ আমাকে সাহায্য করো সেগুল ছিলাম এরকম ধরনের ইয়ার কি তখন কিছুক্ষণ পরে আবার কান্দে একটা ঘন্টা দিয়ে পরে আবার সারে সাইরে নানি মরে নেই মা তো নাই তখন এইভাবে জানতে পারলাম যে আমিও করু রাখি কিছু টুকটা কাম করি রোয়া লাগাই মামাদের মায়ের টাকা দেয় শৈশব থেকে বড় হতে
লাগে
আমার মায়ের ডাকা আনে ওই বেটার কাছে ওই বেটা আবার ডাকা থাকে ওই শিগুড়ি চাকরি করে রাস্তা মায়ের তো কাজ করে মায়ের হোটেলে বাবুর্চির সাথে হেল্প করে কাজ করে তখন ডাকা এলাম আমার নিশাটা ডাকাইয়া পড়লো ভিডিও গেমস ভিডিও গেমস মুস্তফা
ওকে
10-15 বছর আগে হবে ভিডিও গেমস আরে এটার ভিতরে কেমনে একজন এনে ঘুষি মারে মাইরা ফেলায় এটা নিশ্চয় টাকা হওয়া মুখ তো ওই লোকে আমি কাকা ডাকতাম মায়ের বিয়ে হয়েছে কাকা ওই লোকে আসতো তো পকেটে আমি চুরি করে নিয়ে ভিডিও গেমস খেলতাম 200-150 যেরকম পাইতাম মনে ধরতো এরকম নিয়ে ভিডিও গেমস খেলতাম আর খাইতাম ওই কয় টাকা কিনেছে কয় ছেড়ে তখন আমার মারে মারতো তখন মনে কষ্ট হইতো তখন একদিন হঠাৎ করে টাকা নিয়েছি 500 টাকা চুরি করে সারাদিন খালি বিরগঞ্জ খেলছি বিরগঞ্জের থেকে বাড়িনি 2 টাকা ছিল কয়েন খেলতে পারতাম না ওই ঘুষে ঘুষে করতো তো টোটো টিপতাম 500 টাকা খরচ করে এসেছি তখন আমি রাত করে ডাকার বাড়ি করে যাবো চিনি বেশি
মানে কি 500 টাকা নিয়ে চুরি করে এখন হচ্ছে বাড়ি থেকে পালিয়ে যাবো কারণ বাড়ি গেলে তো ধরবে
বাড়ি গেলে ধরবো তখন ওই যে রুমটা ভাড়া নিয়েছি ওই একটা আফার ছিল আফারের উরফে আমি ফাঁকে দিয়া ঘরে ভিতরে গিয়া মায়ের কাছে রান্না করতো ফাঁকে দিয়া উরফে উঠা ধন্না দিয়া ভাইয়া আমি উরফে শুয়ে রয়েছি অর্থাৎ ওই বেটার কাকাটা গিয়ে আমি ওই লোকটায় ডিউটিতে যায় 11টা বাজে 11টা বাজে যাইলে তখন আমি
নামবেন
নামবো তখন আমার মায় কিছু কম আমার মায় মারে না তখন ঠিক আমি উরফে শুয়ে রয়েছি মশা অনেক কামড়ায় তখন বেটা গেছে তখন আমি আস্তে আস্তে নামছি মা দেখছে আমার পাওয়া ধরেছি মা কিছুই করে একটা সন্তান আমি কিছু কয়নি তখন আমি বড় হয়েছি মতন তখন একটু ভালো বুঝি বুঝার পরে প্রায় 14 হবে আর কি আমি দেশে একাকি আওয়াজ করতে পারি মা লয়ে যেত আমার আনতো তো এইভাবে ঠারে ঠারে এক একে আসা যাওয়া করতে পারি তখন ওই লোকে একটা স্থানীয় পোলা ছিল গ্যাঞ্জাম হয়েছে আমার সাথে পোলাটা আমার থাপড়া বাজেছে পোলাটা আমি কইছি যে ওরে মাইরা ফেলাম এলাকার একটা বড় ভাই আছে ভাই
গ্যাঞ্জামটা কিনে হয়েছে
গ্যাঞ্জাম রয়েছে একটু ওরে সিনিয়ার দিই না সিনিয়ার দিতে আমার বড় ভাই ডাকতাম
আচ্ছা
না আমি দিই না আমি তোর বড় ভাই ডাকবো কি সমস্যা কি তুই আগে সচ্ছল বন্ধু হিসাবে চলবি এসব নিয়ে ওই লইছে একটা সুরি গরু জব করে এতটুকু লাম্পা আমি লইছি একটা ঘর থেকে আমার কাকা যে ডিউটি করে ওই টেডা টেডা বলতে চুক্কা রাস্তা ডিউটি করে ওই লইছি ওরে গাই মারো কম দিন রাস্তা
ওকে
আমি খারতি আমি দৌড় দেওয়ার ঘরে গেছি ঘরে যাওয়ার পরে আমি লইছি টেডা হ্যাঁ লইছি ইয়া থান বিহার বাবের বাইরা ভালো প্রতিষ্ঠান স্থানীয় লোক আমি আড়াইটা লোক তখন গ্যাঞ্জামটা মিড
এটা কি ঢাকাতে নাকি
ঢাকাতে তখন আমি বলি যে আচ্ছা আমি দেখে নেব আমার এক বড় ভাই ছিল ঢাকার স্থানীয় বড় ভাই রাজনীতির লোক জড়িত ছিল তখন ওই ওটা ভাই এই ব্যাপার কি করবো হরে তো আমি আমার আমার ছোট বেলা তো আমার জিদ বেশি অনেক মানে বলার বাহিরে অনেক জিদ ছিল এখনো আমার জিদ আছে শরীরে
আচ্ছা
তখন ঢাকা লোকের সাথে গ্যাঞ্জাম বলে ওরা মার তখন মারবা তুমি এলাকায় থাকতারবা ওর ভাই হইলো বড় ধরনের নেতা আমি যেভাবে হোক ওরা আমি মার আমাদের একটা মোটরলা সেট নতুন বাড়িছে 4,000 টাকার মতন দাম ছিল গড়তে ওই বেটা কিনছে কাকায় আমি লইলাম মোটরলা সেটটা 1500 টাকা বাঁচত ঢাকা আরেক জায়গায় আমি মুগ্ধা আমার যারা তো ভাই থাকতো তাদের কইলাম ভাই এই ব্যবস্থা ভালো লাগবে ওই আবার চাকরি করতো মৌসা
জি
আমি সকালবেলা আমার যারা তো ভাই নিয়ে খারাইছি দাঁত মুখ মনে ফুলে লাগছে হাতি লাড়ি মানে লইনি তো এখান থেকে আমি গেলাম মোটরলা সেটে বসলাম কিছু টাকা পয়সা ওই ঘরের ভিতরে আমার টিভি ছিল আগে মাইক কিনছে সিটি ছিল তো সিটি সাথে না বাড়িটা লোকেরা এসে দেখতো আমি আবার ওই ছেলেদের সাথে আড্ডা শুরু করে দিলাম ঘুরতাম ভালো ভালো ছেলেদের সাথে ঘুরতাম আড্ডা মারতাম তখন বাসার ১৯টা ২০টা ১২টা ছিল তখন আমার একটু ভয় পাইত একটা কোনার রুমে একটা মেয়ে ছিল মেয়ের বাবারা আমাদের সামনে মারা গেছে তখন মেয়েটা রে আমি শুধু প্রেম ভালোবাসি বুঝিনি
মেয়েটার নাম কি ছিল
মেয়েটার নাম ফাতেমা ছিল মেয়েটার আমি ওই গড়াই তো তার আমি পাঞ্জারা ধরে লাইতাম খারাপ খারাপ বোকা দিত জুতো ব্যবহারের জন্য তখন এই কথা বললে তখন আমি ধরে হিরে হয়তো ঠাস করে দাদা ভারী মারি হাতে অত হেরে ধরে লাই আমি হয়তো গড় খালি থাকলে মাঝে বলে না হেরে খালে মাঝে ধাক্কা দিয়া ফুতাই লাই এরকম ভাবে চলে তখন আমি দেশে যাই ঢাকাই তখন একটা জিনিস হইলো কি ময়মনসিং আমাদের একটা পাড়া আছে আমাদের দেশে একটা ছেলে আছে ছেলে আমরা একদিন লইয়া যায় লইয়া যাওয়ার পর ওইটার ভিতরে সবকিছু পাওয়া যায় আমার পরে আমার প্রথম লইয়া গেল গেছি পরে আমি ওই অবৈধ কাজটা আমি করলাম
সবকিছু পাওয়া যায় বলতে আপনি কি বলছেন
সবকিছু পাওয়া গেলে ওই যে গাঞ্জা মদ মেয়েদের পাওয়া যায়
তখন আপনার বয়স কত
তখন বয় আমার ১৪-১৫
বছর বয়সে আপনি অবৈধ কাজ বলতে যেটা বোঝাচ্ছেন অনৈতিক শারীরিক সম্পর্ক প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ আজকে স্বপন এখানে স্বীকার করছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বপনের অপরাধী হয়ে ওঠার পেছনের ব্যাকগ্রাউন্ডে আমরা ছিলাম এবং সেখানে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি তার একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হওয়া এবং প্রপার গাইডেন্স না থাকা আমরা তিন মিনিট পর আবারও ফিরব এবং তাকে দেখতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2 যারা কনফেস করতে চান এখানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নম্বরটি হচ্ছে ০৯৬১৩৮৯২৮৯২ আমি আবারও বলছি ০৯৬১৩৮৯২৮৯২ ফিরছি ঠিক তিন মিনিট পর আমরা স্বপনের কাছে আবারও ফিরতে চাই ইনফ্যাক্ট আপনাদের সবাইকে বলছি যারা কনফেস করতে চান চাইলে তারা আমাদেরকে SMS করতে পারেন আমরা আপনাদেরকে ফোন করবো অথবা আমাদেরকে ফোনে জানাতে পারেন ফোন করলে যেটা করতে হবে আপনি যে বিষয়ে অপরাধ করেছেন সেটা ছোট্ট করে বলতে হবে আপনাকে ফোন করতে এবং আপনার নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে আমাদের ফোন নম্বরটি হচ্ছে ০৯৬১৩৮৯২৮৯২ আমি আরো একবার বলছি ০৯৬১৩৮৯২৮৯২ এছাড়া আপনি SMS করতে চাইলে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম এরপর পাঠিয়ে দেবেন ২২২১ নম্বরে আরো একবার বলছি প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম এরপর পাঠিয়ে দেবেন ২২২১ নম্বরে ওকে স্বপন আপনি যেখানটাতে ছিলেন আপনি বললেন যে ১৪ বছর বয়সে আপনি এক জায়গায় গিয়ে অনৈতিক কাজ করলেন ওকে তারপর
তখন ওই জায়গায় গেলাম ওই আবার গাঞ্জা খাইতো বাসি খাইতো গাঞ্জা বানাইছে খাইতেছে না আমার দিছে আমি তো ওইসব খাই নাই আমার দরাই বুঝি নাই যে কলকিটা দেখ কলকি বলে আমি দরাই বুঝি না তখন ওই থেকে খাই না কয়দা আমি দৌড়াই দিই তুমি কই না আমি খাই না খাইতাম না খাইনি ওই খারাপ ধরনের মেয়েদের যে শালীর সম্পর্ক হয় ওটার মধ্যে আমি গেছি
ওকে
যাওয়ার পরে আশা করি তখন একটা মজা হয়ে গেল তখন আগে ভাড়া কম ছিল ১৩০ টাকা ঢাকা আওয়াজ হয়তো ২০ টাকা ৩০ টাকা আমি একা আগে যাই তখন ওই জায়গা তিস হয়ে গেল যাইতে মাইতাম ভালোই লাগে তখন ঢাকা আসি হয়তো ২-৩ মাস থাকি এক মাস থাকি আবার দেশে যাই দেশে যাই ২ মাস এক মাস থাকি ঢাকা তাই দেখার এই মায়ের কাম করে টাকা কইতো ৫০০ ১০০০ কইতো
ওকে
কাম করে এনে থুইতো আমি লেগে যেতাম যাইয়া ওই মহিষিং যাইতাম, যাইয়া ওই জায়গা ওই জায়গাতে দেশে যাইতাম।
মানে ওখানে গিয়ে অনৈতিক কাজ করে তারপরে দেশে যেতাম,
দেশে যাইতাম
মার কষ্টের অর্জিত টাকা এগুলো নিয়ে।
এগুলো বুঝতাম না
জি,
মায়ের যে কষ্ট করে আইতে হতো এগুলো নিয়ে এখন আমি বুঝতাম। তখন আবার দেশে গিয়ে নানিরে ধরতাম টাকা দিয়ে টাকা দাম করে টাকা পয়সার দরকার কি করি। আমি যে ওই কাজ করি না, টাকা পয়সা মাঝে মাঝে বেড়া পড়তে নেই, যে জায়গার তো আমি খাই বেড়ায় আমার মারে পরে পরে মারে অনেক বলে মারে আমার জিত। তখন আমি জিত হয়ে যায় তখন টুকটাক করে রিক্সা চালাই আমি।
আচ্ছা, রিক্সা চালানো শুরু করলেন?
হ্যাঁ, রিক্সা চালাই ওই হাফ বেলা করে সকালে। রিক্সার জমা ছিল আপনার 25-20 টাকা দিতাম আধা বেলা, তখন 100-150 টাকার আন্দোলন পাইতাম, নিজে চলতাম। ওই বিকাল বেলা নিয়ে সাহেল কি 10-15 জন পোলাবান নিয়ে ঘুরতাম, আইতো একজন একজনে নিত, ওরা আবার গাঞ্জা খাইতো।
আচ্ছা,
সিগারেট বইরা খাইতো তো না, আমার দিত মানে আমি তো এটা বুঝি না, দিয়েছি খাইছি দিয়ে মাথা ঘুরে তখন এগুলো টুকটাক হঠাৎ খাই আর কি। তখন আমি কোনো হাইডি খাওয়া যাবো না, আধা বেলা গাড়ি চলে আধা বেলা করে চলি, টিভি দেখি, ওই মাঝে মাঝে ভিডিও গেমস খেলি, দেশে যাই। দেশে যাওয়ার পরে মা যে এত কষ্ট করে বুঝি না, ওর মা তখন মাটি কাটা যায় ট্রাক রাত সকালে, আমি সারা রাত ঘুমাই মায়ের জায়গা একলা বিছানা ফ্যান ছেড়ে ঘুমাই, বুঝি না আমার কষ্ট। তখন মা তো বলছে যে একটা ছেলে আমার থাক, ছোটবেলায় স্কুলে যাইতাম বই তো স্কুলে পড়ালেখা খাই এলিছি, স্কুলে পড়ালেখা করতে পারিনি, আমার চেষ্টা করছে অনেক, আর অনেক ধরনের কাজে আমার মা দিছে, আমি থাকিনি, মুদি দোকান দিয়েছি, টেলারের দোকানে দিয়েছি, কাঠ মিস্ত্রির দোকানে দিয়েছি, অনেক দোকানে দিয়েছি কিন্তু আমি থাকিনি, দুষ্টি নেশা ছিল ভিডিও গেমস খেলা। তখন দেশ হাজার না আমার মা, তখন আমি দেশ হাজার না থাকি, তখন দেশ আমার টাকা ছিল আমার মায় কোনো জায়গায় ছুঁয়ে যাইতে পারবো না আমার। তখন হঠাৎ করে আমার 1 কিলোমিটার দূরে আমার মামার বাড়ি আর আমার খালার বাড়ি আছে, বাজারের ভিতরে থানা আছে, ওই জায়গায় 1 কিলোমিটার দূরে আর কি। তখন আমার মায়ের রওনা হয়েছে ওই আমার খালার বাড়ি, বড় খালার বাড়ি, আমার কয়ে জানি দেখতে ঠিক আছে পিছিয়ে পিছিয়ে লইছি তুই আমার তুই।
তখন কি আপনি রিক্সা চালান
না দেশ আর কি? সুন্দর রিক্সা চালাই না, রিক্সা থুয়ে গেছি আর কি।
আচ্ছা, রিক্সা থুই আপনি দেশে গেছেন?
হ্যাঁ, দেশে গেছি।
কত বছর বয়সে আপনি রিক্সা চালানো শুরু?
15 বছর।
15 বছর বয়সে আপনি রিক্সা চালানো শুরু করেছেন? ওকে,
15-14 বছর একদম।
সাধারণত এই সময়টাতে ছেলেরা ছেলেমেয়েরা ক্লাস 8-9 পড়াশোনা করে। ওকে,
তখন মা নিতে চায় না, তখন আমি মা যখন থুয়ে এবারে তখন মার তো আমার লুয়ে নাই, ওই যা বোকা আমার লোক কয় না যে লজাই, তখন মারে ওই রাস্তা বানতে লইছিল ইট দিয়া, ইটের শুকটি ভাঙে তো বড় বড়, তখন আমি কই আমার লোক আসতে আস্তে আস্তে ইট আমারতাম, ভিজে গিয়ে পড়তো বড় কাপড় ছিল আইটা যাইতে যাইতো, আস্তে আস্তে যাইতে থাকলো অনেকটা গেলাম, ছোট ছোট ইট আমারই কষে যায় না, দূরে দূরে থাকি আর কি। তখন এক সময় একটু রাগ হয়ে গেল, একটা ইটের শুকরি লই আমি ইটে মারলাম, ধরে মারলাম, মারার পরে চাইলো আমরা, চাওয়ার পরে হঠাৎ করে কপালটা লাগলো, আমি তো চাই রয়েছি একটু দূরে, আমি চাই রয়েছি লগে লগে দিয়ে রাস্তা কিনারো ডলে মিলে পড়ে যাচ্ছে। তখন আমি করলাম কি ওই পিছে একটু 1 মিনিট খাড়া থেকে আবার পিছে ব্যাগ দিয়ে গেলাম গা। তখন পরবর্তী যে মায় যেটা কইছি, তখন ওই গ্রাম দায়িত্ব লেছিল মার এক বান্ধবী পাড়া বসি তুলে, হ্যাঁ আবার নিয়ে ডাক্তারের কাছে নিয়ে ব্যান্ডেজ করাইছে, আমার খালাদের বাসা নিয়ে দিয়েছে গেছে। না, আমি আবার 2-1 ঘন্টা পরে ওই আবার ঘুরতে ঘুরতে গেলাম, গিয়ে আমরা খালো ছিল কামড়া করলা কি হ্যান তেন ইসারা হ্যান তেন, তো আমার মা কিনোর সময় আমার হাত তোলে নি।
তারপরও আপনার মা কখনো গায়ে হাত তোলে?
গায়ে হাত তোলে নি কিনো সময় আমার গায়ে আমার মায়ের হাত তোলে নি। হঠাৎ হয়তো 2-1টা থাবড়া তোরা দিতে ভাই আসতে আমার মা কিনোর সময় আমার হাত তোলে নি। তখন আমি তো বুঝতাম না যে মার হাত থাবড়া লাইছি, ধরে গিয়ে গিয়ে আমি বুঝতাম না নি। তখন ওই মায়ের ডাকা এসে পর আমিও ঢাকাই বেশিরভাগ ঢাকা অর্ধেক ঢাকাতেই অর্ধেক দেশে থাকি, এইভাবে চলতে থাকলো। তখন মেয়ে পাড়াবাসী পাশাপাশি গেলাম, ওই গ্রামের সাথে গেলাম, ওই মেয়েদের প্রতি নিশা থাকতাম, ঘুরতাম তো কাম কাজ করতাম না, তখন ওই মেয়েদের প্রতি নিশা গেল এই মেয়েটারে প্রেম করব, যে এই মেয়েটা অনেক বন্ধু বান্ধব শুনছি যে এই মেয়েটা একদিন খারাপ কিছু করছে, করুক গা আমি মেয়ে প্রেম করব। একদিন দুদিন ওই পাশাপাশি এক বিয়ে ছিল, বিয়ে গো নানার বাড়ি যাইতাম, কথা বলতাম মেয়েটার সাথে, তোমার আমি ভালোবাসি, তুমি এক কাম করবো আমার লোকের সন্ধ্যার সময় দেখা করবো। সন্ধ্যার সময় দেখা করে আমি যেদিন কইছি এর পরের দিনই সারা রাত আমি তারা নিয়ে বসে থাকি, দোস্ত না ছিল সারা রাত বসে দেওয়ার পরে তোমার অনেক ধরনের কথাবার্তি বলি ওই মেয়েটা। আমি কই তোমার খারাপ ধরনের সম্পর্কটা যেটা হয় একটা ছেলে একটা মেয়ে আমার দেও সমস্যা কি, তুমি কি চাও বিয়ে রাখি নিতা? আমি আর বিয়ে গ্রহণ করতেছি আর কি। তখন তিনটার দিক দা পারাবশে এক মামা আছে ওই দেশ গ্রামে, রাত্রিবেলা গরুরে খাওয়াইতে নেই বড় বড় হার যাকে বলে আর কি, ধান কাত খাওয়ায় ভালো ভালো খাওয়ান খাওয়ায় রাত্রে আর কি, বড় বড় হার বানায়। সাপারও ছিল এমনও আছে। আমি কই মামা আপনি ওই আমার মামাতো ভাই ছিল, আমার আদর করতো ভালো মোটামুটি, তা আপনি বললেন না। তুমি গেল সারা ছিলাম সকালে গেছি গা ওর ভাই ওই গেছে গা। তখন ওই পাশাপাশি একটা বিয়ে আনছিল মামা তু বোন বিয়ে আছে আর বোন বিয়ে আনলে তো খবর দিয়ে দিতাম। আমাদের ছেড়ে দিতে ঘুরে আন সে তো ভালো না, খুব ভালো একটা মেয়ের সাথে ফ্যান করেন, মেয়েটা আসলে কালো। তুমি বিয়ে আন তোমার সাথে আমি ফ্যাম করে দিলি, আমার সাথে আমি ফ্যাম করবো না। মেয়েটা ছিল একদম গরিব, গরিব বলতে বাসা বাড়ির থেকে বড় হয়েছে, বাপ যে ছিল বাপে স্বীকার করে নেই, মা মেয়ে ওই নানার বাড়ির থেকে বড় হয়েছে, একটু বড় হয়েছে বাসা বাড়িতে থাকছে।
আচ্ছা কি নাম ছিল মেয়েটার?
বিলকিস।
আচ্ছা
তখন আমি কই যে তোমার আমি বিয়ে করব, সমস্যা কি তুমি তো বিয়ে নেই, একটু মজা করে কইতাম মানে হ্যাঁ মনে মনে পাগল হয়ে গেছে গা। হ্যাঁ ছিল, রংটা ছিল কালো, চেহারাতে এরকম ভালো ছিল না, সমস্ত মোটামুটি ভালোই ছিল। তখন ওর খালা ছিল, ওর খালারে বলতে আছে যে এমন এমন কয় বিয়ে কয় ফ্যাম কর সমস্যা কি, ওর খালা আবার শিখে দিয়েছে, আমি যেটি করছি কেউ জানে না। তখন আমি সত্যি তোমার বিয়ে করবো এই ঘটনা। তখন ওই যে আগে মেয়েটা নিয়ে আমি আসিলাম রাত্রে বইয়া, আমার মামাতো ভাই থেকে ওই মামা মামাতো ভাই থেকে কয়ে দিছে, বলছিলাম আমার এক মামি আছে এখনো সে বাচ্চা আছে। আমার মামি বলতে জালাল রে স্বপন তো বাদ খাইয়ে গর কুলিফালায় নাম গ্রামের নাম পশ্চিমপাড়া আর কি, পশ্চিমপাড়া কারণ কি মামাতো ভাইয়ের তো এই এলাকাতে একটা মামাতো ব্যবসায়ের বন্ধুত্ব ছিল, খবরটা জানলো তখন একটা চাপ সৃষ্টি হইল যে হে গ্রামে যাইলে ধারে বান্ধে তুইস আমার মামাতো ভাই কয়েছে। তখন আমি আর জানি সাবধান হয়েছি, ওই বিয়ে আই তো বিয়ে আনটা নজর হয়ে গেল গা, তো বিয়ে আনে বিয়ে আন তোমার বিয়ে করবো আমি।
মানে এই বিয়ানের সঙ্গে কি আপনি রাত্রেবেলা বসেছিলেন?
না
একটা মেয়ে, এটা অন্যজন,
অন্যজন।
এটার নাম কি ছিল?
এটার নাম ছিল
বিলকিস। কার নাম?
বিলকিস হইল আমার বিএনএর নাম,
বিএনএর নাম। আর যেটার লগে বসেছিলেন ওটা কি নাম?
এটার নাম হইল যে আমার নামটা স্মরণ না।
আচ্ছা ওটা স্মরণ নাই, ফাইন ঠিক আছে। তারপর
তখন আমি কই বিয়ে না আপনার তো বিয়ে করি, এক দুই কথা এক দিন দুই দিন তিন আষ্ট দিনে দশ দিন এরকম মানুষ হতে জানিয়ে গেছে গা, জানিয়ে গেছে ওরে নিয়া আমার মামু খালা বিয়া দিছে অনেক দূরা প্রায় দশ কিলোমিটার হবে, আমার এক খালতো ভাই নিয়া আমি চলে গেছি গা।
কারে
নিয়ে? বিলকিস আমার বিয়ে, আমি বিয়ে করি
বিলকিসের সাথে করে নিয়ে।
আর ওই খালতো ভাই নিয়া ছয় মিটার শুধু দেখতে অনেক বড় লম্বা, রাত্রে সাতটা দিকে রওনা হয়েছি গেছি, রাত্রে দুনা গেছিল গেছি আটটা, গিয়ে আমার খালারে কইছি বিয়ে করে গেছি, খালার জীবনে বিশ্বাস করতেছে না কথা, বিয়া ঘুরে লয়ে আইসি। খালা আমার বিশ্বাস করতেছে না, কান্দে অনেক শুরু বেলাতে একটু বড় টড়ো করছে, বাদে বিয়ে হয়েছে বোনে এখন করতে পারে না। তখন ওই মায়ের প্রতি জীবনে বিশ্বাস করি, এমন মায়া বিয়ে করাইব না। তখন ওই মেয়ের নিছে আমি থেকে উঠবো,
মানে আপনি বিয়ে করেছিলেন না, তারপরে আপনি খালার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন?
আশ্রয় নিয়েছি, কইছি বিয়ে করছি,
বলেছেন বিয়ে করেছেন। ওকে
তখন আমার খালা বিশ্বাস করে সত্য ঘটনাটা ভারী করে লাইছে, কোসাই মাসে যে হ আমি বিয়ে করিনি, তিন দিনের মাথা বলে আইছি। তখন এই মেয়ের আবার ফাড়া দিয়েছি।
এই মেয়ের সঙ্গে কি আপনার কোন অনৈতিক সম্পর্ক ছিল?
হ্যাঁ, এই মেয়েটির লেগে আমার বড় কাহিনী। তখন আমি আশা করি আমার এক খালার সাথে ওই মেয়ের দিয়ে দে কয়া তুই হ্যাঁ ফরাইব, হ্যাঁ দুদিনে ফরাইব, আয়া বলছি গ্রামে আয়া বসছি মামার ভাই তো বাগায় নিয়ে গেছে, আগের যুগে এরকম ধরনের একটা নাম হয়েছে, তখন কেউ কিছু বলতো না, এর এরকম গার্জেনও নাই গা, আমার মামুর বাড়ির অবস্থা দেখে ওই
মানে বিলকিসের কোনো গার্জেনও ছিল না,
গার্জেন ছিল না, একটা ভাই ছিল ওই আধা পাগলের মতন এনানো থাকতো, বাপে তো স্বীকারই করে নাই, মা আধা পাগল, তিন চারটে বিয়ে হয়েছে।
ওকে
তখন আমার মামু না কে জানি ফোন দিছে আমার মার কাছে যে স্বপন তো এই করতে আছে বিয়ে করতে, এই মুখের শরীরে যার বংশ কিছু নাই, তো তুই আয়। মায় কলো কে পরের দিন একটা দূরত্ব গেল গেছে পরে। অথচ আমি এটা বুঝি না বিয়ালে ভালো হয়েছে, আমার একটা ঘর নাই, আমার কিচ্ছু নাই। তখন আমি মাই গেল মারে কই, হ্যাঁ আমি মেয়েরে বিয়ে করুন এটা করিস তো, আমি তোর বিয়ে করাম। হাসি মায়া দেখতাস তো, আমি কি এ মায়ের আমি বিয়ে করুন? আমি সেটা কথা এসে তুমি যাও, আমি বিয়ে ঠিক জবান দিচ্ছি, বিয়ে করুম জবান জবান রাখবি। মারে কি করলাম, গলার মধ্যে একটা ধাউলে দলাম, জব করালাম কিছু টাকা পয়সা মামার তো লই ঢাকা এসে বললেন। মায়ের তো ঢাকা থাকে, আমি তো আসি। মায় আমার পরে ঢাকা এসে পড়ছে, আমি রয়েছি। তখন সেরে পড়ছে চার পাঁচ দিন পরে, মানে আমি মার জায়গায় না, অন্য জায়গায় আমি এলাকার লোক থাকে সে জায়গায় আই। আমার পরে ওই আমি যে জায়গায় আই ওই সের ওই জায়গায় আইস। তখন একজনে কইতে আছে, কয় ইমুকের মায়ের তো আইসে না, খেড়ায় নাম কোথায় ইমুক কইল মাদে গেলাম যে এই বিল কিছুই তো আমি বিয়া তো আমি করবই। কয়েকজন সেই জায়গার কয়েকজন লইয়া
সে তো রাজি ছিল আপনাকে বিয়ে করতে?
হ্যাঁ হ্যাঁ সে রাজি ছিল আমার।
ওকে,
কয়েকজন লইয়া আমি বিয়া করে লাই। আমার গার্জেন কেউ ছিল না, গার্জেনের তেহার খালা ছিল আর আত্মীয় স্বজন ওই পারাবসী আর কি চিনা পড়েছে, মুখ চিনা।
কোথায় বিয়ে করেন? কাজী অফিসে।
হ্যাঁ কাজী অফিসে বিয়ে করে।
কত টাকা দিন মোহর ধারণ করা হয়?
আমার সম্ভাবনা মনে আসছে কিছুটা 20-30 হাজার হবে,
20-30 হাজার দিন
এরকম ধরনের। তার বিয়ে হওয়ার পরে গেছি, অথচ আমি একটা গরু নিনে আমার তো কিছু টাকা পয়সা নাই গা। ওটা খালায় যে বাসা থাকতো এর পাশে একটা সাফরা রুম ছিল, রুম বিস্তি করে দিয়েছি, ওই রুম ওই আমি রয়েছি, বাসুটা করছি রুম। পিছনে ওই কথা একটা বলিয়া গেছে, বলা হয়েছে গিয়া ওই মেয়ের আমি যখন বাগার থেকে লই আইসি, তখন আমি করলাম আমার এক মামার বাড়ি শালিক সম্পর্কটা আমি করে ফেলাই, তখন জবান দিছি তোমার ওই বিয়ে করুন। তখন ওই মেয়েটার আমি বিয়ে করে হলে একটা রুম নিলাম, আস্তে আস্তে টুকটাক কিনলাম, কি করি রিক্সা চালাইছি, রিক্সা চালাম ওরে আমি মারতাম।
বিলকিস কাপে মারতাম?
হ্যাঁ মারতাম। কিনলে গিয়া আমার তো বিয়া বলে কিনলে গিয়া
কেন
আমার তো বিয়া বলে গেলে গিয়া আমি আমার গার্জেন নেই, আমার মা নাই, আমি একা তোর লোক আমার মানা নেই।
ভিতর আপনি জোর করে করেছেন,
তুই তো আমার বয়সে বড় বাদে আমি কইতেছি বিয়া আমি করছি, হয় রাধে ছিল আমি ছিলাম। কিছু কিছু মানুষ বলতেছে যে ওই লোক যার সন্তান,
মানে
বিয়ের পরে শুনি,
বিয়ের পরে আপনি শুনেছেন? ওকে প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি শব্দ পেয়েছি, আমরা এই জায়গাটায় আরেকটা বিরতি নিতে চাই। আপনারা আজকে এখানে শুনছেন স্বপনকে, স্বপনের জীবনের যে কালো অধ্যায় এবং স্বপনের জীবনের যে অপরাধগুলো সেগুলো ফ্ল্যাশ আউট হচ্ছে এবং সেখানে আমরা আবারও ফিরতে চাই। আমরা বারবারই বলি যে একজন অপরাধী আপনাআপনি ভুই ফোর নান, ভুই ফোর বলতে আমরা যেটা বোঝাই যে গজায় না, মূলত তাকে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্য দিয়ে যেতে হয় এবং সে যে পরিবেশে বড় হয় সেই পরিবেশটি অনেকখানি দায়ী তার এই অপরাধের জন্য। আমরা স্বপনের বড় হওয়ার পরিবেশটিকে দেখেছি, ধীরে ধীরে অপরাধের দিকে যাচ্ছি এবং অপরাধগুলো শেষ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব। প্রত্যেকটি অপরাধের শেষে একটা পরিণতি থাকে, সেই পরিণতিও উঠে আসবে আমাদের যাহা বলিব সত্য বলিবতে। ঠিক রাত 12:06 আবারও ফিরছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব নিয়ে। স্বপন আছে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। যদি আপনি মনে করেন আপনার জীবনের ভুলগুলো অপরাধগুলো লাখো মানুষের কাছে বলতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল না করুক কেউ, আপনি আমাদেরকে অবশ্যই ফোন করবেন। আমাদেরকে ফোন করে বলতে হবে আপনার জীবনের ভুল বা অপরাধগুলো কি। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া চাইলে আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন। টেক্সট করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে আমাদের স্টেশনের নাম ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নাম্বারে। ওকে ফাইন, যেখানটাতে আমরা ছিলাম স্বপন, আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তোলা শুরু করলেন এবং আপনি বিয়ের পরে জানতে পারলেন যে সে আসলে আপনার ভাষায় যেটা বলছিলাম যে বৈধ সন্তান না তার বাবা মায়ের, এবং সেটা নিয়ে আপনি তাকে টর্চার করা শুরু করলেন। তারপর
টর্চার করার পরে যখন মানুষ শুনছে আর হ্যাঁ আমার বয়স কিছু বড় ছিল, হয়তো দেড় বছর বড়। আমার বয়স ওই টাইমে বিয়ে করছি ষোলো বছর সতেরো বছর হবে, আর বিশ বছর এরকম ধরেন আমি মারা ধরে করতাম যে টাকা নিয়ে আয়।
মারা ধরে করে বলতেন টাকা নিয়ে,
টাকা নিয়ে আস,
মানে আপনি যৌতুকের জন্য চাপ দিতেন?
টাকা নিয়ে আমার কি জিনিস, সব টাকা লইয়া তখন একবার পাড়াইছি দুই হাজার টাকা আনছি, দুই হাজার টাকা নিয়ে খরচ করতে বলেছি। মানে হ্যাঁ আমি দু একদিন পরে বলি মারতাম, অর্থাৎ আমার মাথায় এটা কাজ করতো যে আমি ওয়ারে দিয়া করলাম, আমি ভালো জায়গা দিয়ে তোমার লোক তোমার মারে না। আর দ্বিতীয় কথা যে জায়গায় আমি ভাড়া থাকি মানুষের চেহারা থাকে, আমার চেহারা আর এর চেহারা, আর আমার বংশটা মামার ঘরের বংশটাই
গাড়ি চালাইতাম।
তখন একদিন আমি সিগারেট খেতাম, তো সিগারেট ওই ডিব্বা বলে আর কি, দুধের ডিব্বা, ওই ডিব্বিতে সিগারেট ধুইতাম খায়া খায়া। তো ঠিক ওই মিল বাবদ আসিল, ঠিক ফিজিক্যাল রিলেশন ঠিকই করতাম আমি। তখন ওই শারীরিক সম্পর্ক করার পরে ওই কিছু বড়ি খাইতে যেত না।
মানে আপনি যেটা বোঝাচ্ছেন যে এটা একটা কন্ট্রাসেপটিভ পিল এবং যাতে বাচ্চা না হয়, তাই তো?
আবার নলেজ আছে।
ও কি চাইতো, ও কি বেবি চাইতো?
ওই বেবি চাইতো না, ওই কিছু বলতো না।
আচ্ছা, ও কিছু
বলতো? আমিও কিছু বলতাম না, কিন্তু এটা বুঝতাম।
কিন্তু আপনি নিজেও তো এক ধরনের মেথড আছে, সেটাও তো আপনি নিতে পারতেন, সেটাও তো আপনি করেননি।
না,
ওকে আপনি জোর করতেন?
ওরে জোর করতাম, ওরে জুলুম করতাম,
ওকে
মারতাম। তখন কয়ে ওটি খাইতাম না, খাইতাম না। একদিন গা তখন ওই সিগারেট খাই, থুইছি সিগারেট, যাতায়াত ধরছে, যাতায়াত ধরছে, দুইটা জায়গায় লাগাই দিয়ে আমি সিগারেট আগুনটা লাগাই দেওয়ার পরে ওই সিগারেটের খোসাগুলো আমি তাদের পানি দিয়া খাওয়াই, হ্যাঁ খাই, জিদ করে খাই।
পানি দিয়ে খাওয়ান মানে?
পানি দিয়া গুল্লা আমি কই নিয়ে পানি দিছি খা, ওই জিদ করে মারছি যে জিদ করে খাই নিছি, জামা জামা খাইছে আমার সামনে
সিগারেটের খোসাগুলা,
সিগারেটের খোসাগুলো।
ও মাই গড, এক ধরনের বিষ,
ধরনের বিষ। মানে একদিন দুদিন পরে পরে মারি, ওর হাত মাত ফুলাই লাই, তো সব নাকে ঘুষি মারি, এন্দা ফুলিয়া দেখা, হেন্দা ফুলিয়া দেখা, এরকম চলে। তখন মাস তো এক যায়, তখন না দেশে যাবো, দেশে যাবো, ওর দেশে যায় আগে, আমি যাই পরে গরমের সাইড দিয়ে যাই গিয়া। তখন আমার খালার তো হয়েছিল, ওর লগে চলতাম, ওরে তো দেশে গেছে গা, ওই থাকে ওর মামার ভাই, আমি থাকি আমার মামার ভাই। অথচ ওর ডেলি রাইতে ওর লাগে আমি যেটা ফিজিক্যাল রিলেশনটা করতে থাকি। বন্ধের ভিতরে আমার খালার বাড়িতে আছে, ওই আনা সেখান আছি, আমি শুধুনে কাজটা করি, কেউ কিছু বলতো না। তখন আমি হেরে মারতাম, কইতাম যে টাকার চাপ দিতাম বেশি টাকা নিয়ে। তখন আমি একটা হলে গেছি ছবিতে, আমি আর আমার খালতো ভাই, ওই কইতাছে যে স্বপন বিল কিস্তি দেখছি তোর বউ ওরে ইমুকের লগে খারাপ সম্পর্ক করছে, হ্যাঁ কইছে আমার লগে, হ্যাঁ যে কইছে, হ্যাঁ কথাটা আমি বিশ্বাস না করে পারি না, কাছের খুব কাছের আপন খালত তো তখন দিয়ে মাথাটা নষ্ট হয়ে থাকে। কার লগে? এই গ্রামের একটা ছেলের নাম কইছে যে ইমুকের লগে। তখন আমি বললাম যে আচ্ছা আমি যাচাই করি, কোথায় 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 দেখলাম আসলে ঘটনা সত্যি। হ্যাঁ পরবর্তী আমার কইছে আমি ওর টাকা সাপ দিতাম, হ্যাঁ বাজে যে হেতু এটা কেউ জানতো না, কিছু টাকা দিব না আমার স্বামীর দিব না, তো বুঝা গেছে। তখন হ্যাঁ নিজে নিজে শিকার গেছে, যেভাবে জিগাইছি শিকারে সব করছি, কই কি করবো তুমি টাকার চাপ দিতে কি করতাম,
মানে আপনি টাকার চাপ দিয়েছেন বলে সেই ধরনের কাজ করেছে।
ছোটবেলার তো একটু সরল সোজা ছিল,
ওকে
ওরা যদি হাত ধরে একদিন নিয়ে যেত এক জায়গায়, হ্যাঁ শুই একদম সরল সোজা ছিল।
আচ্ছা,
আমি ভাবলাম যে এই কাজ যত করছস আমি তো ছাড়ছি না, মনে হয় আরো জিত জমে গেল, তুমি খারাপ কাজ করাম,
মানে আপনার ওয়াইফকে দিয়ে আপনি
খারাপ কাজ করাম। তখন ওই নিশে গেল, তখন আমি আবার আমার পাড়াপাশি মামাতো ভাই আছে দু তিনটা পাড়াপাশি, দু তিনটা ছেড়া জোগাড় করলাম, কত করে দিবি কো, হ্যাঁ দেখাম আমি তো এলে খাই না, কত করে দিবি কো, পঞ্চাশ করে দিব মনে।
This is a very nasty story, but this is the ugly truth of life. Amra bar bari ekta kotha boli, jibon kokhono kokhono bhoyabho rokomer kutshit. Ajke ekta jinish ami dartohin konthe bolte pari apnaderke priyo shrota, ami kauke kono doshorop korchi na, in essence ektu adda ta ektu motta ghuriye nebar jonno, because it's a very shocking nijer stri ke diye jodi keu dhoroner kaj koren. But this is not only one thing, যে সেটা শুধুমাত্র আজকে আমাদের গেস্ট যিনি স্বপন তিনি করেছেন। ফ্যাক্ট হচ্ছে ও যে ধরনের সোসাইটিতে বিলং করে, একেবারে গ্রাসরুট সোসাইটি বা প্রান্তিক পর্যায়ের সমাজ, এবং এই ধরনের মানুষের জীবনে পিছুটান খুব কম থাকে, এবং একই সাথে একেবারে আপার সোসাইটি আমরা যদি বলি, একবারে যারা খুবই উচ্চবিত্ত উচ্চ বৈভব নিয়ে বড় হন, এই দু ধরনের মানুষ নিজেদেরকে কনফেস করার ক্ষেত্রে অনেক বেশি সহজভাবে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলি আর যে ঘটনাগুলোই বলি খুব অকপটে বলে যান, কারণ দে ডোন্ট কেয়ার এনিবডি। বাট যারা মিডল ক্লাস পিপল, যারা মধ্যবিত্ত রয়েছেন, যারা আমাদের মতো রয়েছেন, তাদের জায়গাটি থেকে এই ধরনের কনফেস করা ইজ রিয়েলি রিয়েলি ইম্পসিবল, কারণ তারা অনেক কিছু চিন্তা করেন, সমাজের কথা চিন্তা করেন, পরিবারের কথা চিন্তা করেন। ফ্যাক্ট ইজ, অপরাধ শুধুমাত্র এই লোয়ার ক্লাস পিপল যারা আছে কিংবা আপার ক্লাস যারা আছে তারা করেন না, সমাজের প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি স্তরে ধরনের অপরাধ সংঘটিত হয় এবং এর চেয়ে ভয়াবহ আকারের হয়। কিন্তু শিকারের জায়গাটি থেকে হয়তোবা এই ধরনের স্বপ্নরা আজকে এসে জেবিএসবিতে শিকার করছেন, সেই জায়গাটি থেকে আমরা যেন ওকে টিজ না করি, ওকে যেন অপরাধী শুধুমাত্র না মানে আমরা শুধু একটু সিনারি গুলোকে একটু চিন্তা করব যে কি ধরনের পরিবেশের মধ্যে বড় হলে একটা ছেলে বা কি ধরনের টানাপোড়েনের মধ্যে গেলে একটা মানুষ এই ধরনের অপরাধের মধ্যে যেতে পারে। আপনি তো একটা জিনিস বুঝতে পারছেন যে আপনার অর্থের সমস্যা ছিল, অর্থের সমস্যা ছিল, পারিবারিক শান্তি ছিল না?
না না, আমার কোনোদিন আর গার্জেনও ছিল না, আমার কিছু বলতো না, পকেটে টাকা থাকতো না, বাড়ি ঘর ছিল না, আমার শরীর অনেক
জিত কাজ করতো। জি, আপনি বলছিলেন যে আপনার কাদের ঠিক করলেন, 50 টাকা করে দিলেন, তারপর
50 টাকা দেওয়ার পর ঠিক করছি, ঠিক করার পর ওরা আইসে একটা বাগানের ভিতরে, হ্যাঁ, ওদের দেওয়া কাজ করাইছে আমি।
আপনার স্ত্রীকে আপনি কি বলেছিলেন?
আমার স্ত্রী দেখা হয়েছে, তুই খারাপ কাজ করছর যত তুই করবি।
আপনার স্ত্রী খারাপ কাজ করার পর আপনার কাছে স্বীকার করেছিল?
হ্যাঁ, স্বীকার করছে, ওই প্রথম দেবেলা করছে, স্বীকার করছে, তুই তো করছে তুই। এভাবে ওদের গ্রাম পাশাপাশি গ্রাম ছিল, তো ওদের গ্রামে করছে ওই কিছু কিছু জানালা জিনিসটা, কিছু কিছু প্রবলেমের সাথে করছে। তখন আমি ভাবতো আবার মাথায় রেখেল, তো আমি তোর বিয়ে করছি, ওই যে আমার পরিচিত অথচ বন্ধু বান্ধব খারাপ ধরনের সম্পর্ক করছে, আমি কেমনে রুলে খামো জীবনে। তখন মাথায় এলো, ওরে মাইরালাম।
আপনার মাথায় আসলো?
ওরে একবার মাইরা ফেলাম আমি।
ও মাই গড।
তো আমি একটা ধারানো একটা ছুরি আমার লগে নিয়ে আসি। মামুর বাই থেকে আমার একটা মায়ের জায়গা পাইছে, তো জায়গার মধ্যে কিছু মারি ফেলাইছিলাম, আজ পর্যন্ত ঘর দিনি। তখন ওই বাড়ি আইতো না, তখন খালার কাছে, খালার বাড়ি উন্নয়ন আমার পরে ওই সাইডে ভাইডে মনে হয় গাছ ছিল, ওই কাজটাও করি ফিজিক্যাল রিলেশন, তখন ওই কিছু কিছু লোকেও করে
আপনার সামনে,
আমার সামনে একটু দূরে খেলা থেকে। তখন আমি মারার প্ল্যান করি, তারে মারে হলাম, মানে রাখতো না।
আপনি যখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে ধরনের কাজ করতো, আপনি দূরে থেকে কি করতেন? তার টাকা পয়সা নিতেন ওদের কাছ থেকে?
টাকা পয়সা নিতাম, অথচ ফুর্তি ভাবে চলতাম, মনে কেয়ারে করতাম না এটা।
উফ মাই গড,
এটা মনেই ছিল না, ওই তো আমার বউ, তো আমার পরবর্তীতে আবার কোনো সময় মনে হইতো আর ওরা তো বিয়ে করছে। আমি তখন প্ল্যান করি, তখন একটা ছুরি নিয়ে আসি আমি, কোমরে রাখি, মারা হলাম আমি। তখন ভাবলাম যে একটা মানুষ মারালাম, না ভয় লাগে, ওর কই যে মারি হলে, তখন কাজটা আমি করি না। তখন ওরে কই যে তুই ডাকা দেখ গা, তখন ওরে আবার বুদ্ধি তো আর খালায় যে স্বপ্নে বা তুই জীবনে খাইতে পারবি না, তো আয়া ফর। ওই আবার একটু সরল সুযোগ ছিল, তো আমার একটু ভক্তি ছিল। তখন ঢাকা আসার পরে, ঢাকা আসার পরে খালার কাছে আসে, ওর তো আমি না হইলে ভালো লাগে না, আমার থেকে খারাপ কাজ দেশ টুকটাক সবাই জানে, জানা লাগছে যে মেয়েটা খারাপ হয়ে যায়, কেউ আমারে কেউ বুঝতে জানে আরে স্বপন ভালো হয়ে যায় গা, এটি করিস না, ওই সব বিয়া করছস, কি লোয়া খা, কি সেরা দে, নাহলে তুই দেখ গা। আমার কেউ বুঝি না, আমার নিজের স্বপ্ন, যে আমার নিজের বুদ্ধি বুদ্ধিমত, আমার মামারও না, কেউ ওর না, কেউ কিছু না। তো ভাত খাইতাম কই গিয়া, ওই খালা এনে খাইতাম, তো ওই মামার এনে খাইতাম, খাইয়া সটকে আয়া পড়তাম। তখন মানে ডাকাইয়া পড়ছে, টাকা নাই আমার থেকে, খালার কাছে আইসে আমার টাকা নাই। মানে আমার মামার তো বাইর করে একটা শোকেস আসিল, ওই শোকেসের ভিত্তিতে আমার এক মামার তো বোনের জামায় গরু বাচ্চে টাকা দিয়েছে 8,000। আমি আবার ওই সুডোটা তার কাটা নিয়ে এটা চুক্কা করছি, চুক্কা করার পরে ওইটা তালার ভিত্তি ঢোকাইলে অটোমেটিক খুলে ভালাই যেতাম। তখন মাথা বুদ্ধি হইলে গরু বাচ্চে ওই টাকা নিয়ে যাব, আমি দেখছি থুইছে, টার্গেট হলো টাকার ইনজাম আর আমার জীবন এই ভাই, এরকম টার্গেট বলতো আমার আছে। গেলাম মোটর সাইকেলে উঠলাম, আইলাম এক জায়গায়, বাসে উঠলাম, ডাইরেক্ট আইসা পড়লাম। মানে আমার তো শুধু ওর ঠিকানা আছে একটা নাম্বার, এই নাম্বারটাও ওদের না অন্য ভারিওয়ালার মনে হয় আর কি।
মানে এটা কার নাম্বার? এটা
এটা হলো যে বাড়ি থাকতো ওই ভারিওয়ালার বউয়ের নাম্বার।
এটা কি মানে বিলকিসের?
হ্যাঁ
টাকাটা লইলাম
খুললাম, লওয়ার পর 500 টাকার নোটটি লইলাম। লওয়ার পর আস্তে 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 আমার কত কোদিনের সিবাত লইয়া আমি রাস্তায় এলাম, মেইন রোডে লগই পিস করে রাস্তা, রাস্তায় এসে এরকম ভঙ্গি ভাবে আইলাম যে না বুঝি এসে আমি আস্তে রিক্সা উঠলাম। রিক্সা উঠে গেলাম বাজারে, বাজারের তো একটা মোটর সাইকেল উঠলাম। একবারে গেলাম আমি নাম বারবার দেবো তো ওর ঠিকানা পাইনি আমি। ওর খালায় বুদ্ধি দিয়েছে স্বপ্নের কাছে যাবি না, স্বপ্নে তোর লেখাইব না। কি করি তোমার নাম্বারে ফোন দিতে 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 ধরে না, কয় তুমি যাও গা, ওর খালাই কই আছে। আমি কি করবো ফোন দিয়ে যে তখন ওর খালু ছিল ধরছে, খালু ধরে কহিল কি হয়েছে? আমি কই আইতাম, কয় এমনি এমনি আয়ো গেলাম দিয়ে দি হ্যাঁ স্বপ্নের টাকা লয়ে গেছে গা, কই আছে খবর? এন্দা আবার ফোন করে আবার খালা যোগাযোগ করছে মামার বাড়ি থেকে, সম্ভব না স্বপন কই আছে? স্বপন তো এনই আছে, ও তো এন আছে আমি জানি না, হেরা কই দিছি আমি তো ভালো হয়ে চলতেছি, গল্লমু টাকা আছে ঘর দিকে আইছে একটা, কয়দিন থাকলাম যাম কয়েকদিন ঘুরতে। হ্যাঁ আমার এক মামার তো বোন জামাই দুই ডাইতে আছে, আমার ধরবো টাকা পয়সা নিবো। হ্যাঁ আইসি হেরা হওয়ার পর আমার 5,000 টাকার মতন ওরকম ধরনের পাইছি, পাইয়া হেরা কর চল দেশো তোর তোর মামু ধরে নিতে গেছি। বললো একটু বার করে একটু আদা ফতে নিয়া ফোনে যোগাযোগ হয়েছে, কয়ে সেরে দিয়ে দেখবো। ওই বিল কিস এন থাকার অবস্থা আরেকটা ছেলেদের সাথে আমার সামনে ওই সাথে বিয়ে হইতো রাজি, খালা বিয়ে দিব। আমি তার স্বামী, আমার প্রতি একটা জিজ্জ জমে গেল। আবারও গল লইলাম, গলার পর ওরে নিলাম, নেওয়ার পরে ওরে আমি কি করবি ওর দিয়ে ওই জায়গায় আমি খারাপ কাজ করাই, আমি করে না ওই করে, এলাকাটা ওর চিনা পরিচিত ওই করে, আমি কি করি কিছু কাম করি না, বাসায় হিটারের চুলা দিয়া পাক করি ওই খারাপ কাম করে। আমার টার্গেট হলো কদিন করুক আমি ওর ফাঁসি দেয় এই জায়গা তুই মাইরা থেলাম গা। তখন প্ল্যান করলাম যে আরে মাইরা ফেলাম, কেমনে মারম? ওই বাসের দর্নার লগে আমি ওরে উন্না দিয়া পেঁচাইয়া ওরে ফাঁসি দিয়ে মারালাম, এরকম দর্নি ওদের কি।
আচ্ছা ওর টাকা দিয়ে আপনি খাওয়া দাওয়া করতেছেন, আবার ওকে মেরে ফেলবেন?
হ্যাঁ ও তো ওর দিয়ে আমি শান্তি পাইতেছি না, অন্য ছেলের সাথে এই জায়গায় খালা দিয়ে দিতে চাইতেছে।
আচ্ছা
এখন ওরে আস্তে আস্তে দেখতেছি আমার মনের তে অনেক উঠে হয়ে থাকে, যে জায়গায় যাই জায়গায় মানুষ ভালো হইতেছে না।
ওকে
ওরে তো পরে পরে মারি, আবার কন্টিনিউ ওরে দলে যাবো আমি মারি না, এরকম সলত না, প্রায় 4-5 বছর বিতে ওর এরকম দৌড়াদৌড়ি এই জায়গায় সে জায়গায় সে জায়গায়, চলো না তোর আমি খামো না। ওই দেখি 4 মাসের বাচ্চা বেটে,
মাই গুডনেস,
ওই বাচ্চা অত লড়ে আমি হাত দিয়ে দেখছি। আমি ভাবতেছি আমার মনে মনে এটা কইতেছি না যে বাচ্চা তো আমার না, বুঝতাম না এটা হ্যাঁ তো ভাবতেছ তোমার বাচ্চা তো আমি হেরে ডাইরেক্ট কই এই বাচ্চা যদি দুনিয়াতে আনো তো অবৈধ আমি স্বীকার করবো না, কই এটা আবার কোন ধরনের কথা কয়? আমি কই হ্যাঁ এটা সত্য কথা, কে রে তুই খারাপ কাম কর এটা তুই অত না জানি। তখন আমি ওই জায়গার থেকে আয়া ফেললাম, হেরে রাইখে ওই 4 মাসের বাচ্চা ওর খালার কাছে জায়গা। পরবর্তীতে শুনছি একটা ছেলে সন্তান ছিল 5-6 মাসের ওই বাচ্চাটা নষ্ট করে লাইয়ার কি, ওর খালায় কইছে মনে হয় নষ্ট করে লাই।
বেবিটি কি আপনারই ছিল?
হ্যাঁ বেবিটি আমারই ছিল।
ওকে
তখন ওর প্রতি আরো আমার মন খারাপ হয়ে থাকা, তখন মা থেকে ডাকা তোর মনটা অনা আমার খুবই খারাপ লাগে না, খারাপ জগতে চলে যাবো গা, কি খারাপ করতে চলে যাবো, মাথা দিশা করে মনে যেটা চাইতেছে আমার হেডে করতেছি, আমার কেউ বুঝে দেয় না, আমার কেউ স্বীকার করে না, আমার কেউ কিছু বলো না। তখন আমি না ঢাকা আসলাম, ঢাকা আসার পরে মার কাছে আইলাম, এর মধ্যে মার কাছে এটা আনলাম, মাই কইতেছে যে জীবনে এই মায়া গ্রহণ করতাম না আমি, আমার পুত্রের বউ হিসাবে নিতাম না, নিতাম না, ওই মার কাছে রাখলাম, রাখার পরে মায় তার ফালাই তার না চললো, মার ওই যে বিয়ে বসেছিল এই বেটা আবার দেশে গেছে গা, ওরে গার্মেন্টসে ঢুকা দিলাম 965 টাকা বেতন ধরলো, ওই থাকে একদম ভদ্র বিজা বিলের মতন খাটের ভিতরে উঠবে, আমি আমার মায়ের শুয়ে থাকি আর নিচে স্থান হেলোকে আমার লোকের যে বলা ফিজিক্যাল রিলেশনটা মনে হয় তখন আমি নিচে থাকি, এছাড়া কিন্তু তার লোকে আমি ভালো ব্যবহার করি না, দেখতে পারি না ভালোভাবে কথা বলি না, আসে গার্মেন্টস থেকে আইসে পাটকা শুয়ে থাকে প্রায় দু তিন মাস, এরকম তিন মাসের মতন করলো। না তোর লিয়ে খামই না, আমার মন খারাপ হয়ে গেছে। আমার মা কিনার সময় কয় নাই যে মেয়ের লিয়ে খা, যে খাইস না, মায়ের কিছু ভালোভাবে কয় নাই। মার অনুভূতি যে একটা বিয়ে করলাম, মানে মনটা একটু খারাপ বোঝা যায়। তো আবার ঢাকায় হলাম আমি, হে থাকলো এর খালার কাছে। না হেরিলে আমি খামো না, তা মার কাছে আইলাম একলা, গেল হে মার কাছে। আওয়ার পরে তখন আমি কই কি কাজ করবো, ঢাকা গাজীপুর গেলাম, আমার চাষা থাকে একটা চাষা, ওই জায়গায় গেলাম, গেলার পরে একটা হোটেলে ঢুকলাম। ঢোকার পরে তখন প্রায় ছয় মাসের মতন একটা হোটেলে করলাম, বাদে ওই হোটেলের লগে একটা গ্যাঞ্জাম হয়েছে, মানে রাগা রাগ করে বাড়ি গেছে করি না। আরেকটা হোটেল ঢুকছি, হোটেল ঢোকার পর সুডু হোটেলে আমার কাজ হলো মেসের গুড়ি করি। ওই সুডু হোটেলের ভিতরে তিন দিন হয়েছে গেছি, ভালোই লাগতেছে, ১২০ টাকা রোজ দেয়। আর আমি এর মধ্যে একটা ছোট্ট একটা সিঙ্গেল রুম লেছি, থাকি রাইতে ডিউটি করে বাসা জায়গা। ওই মেয়ে মহিলাটা দেখতে আমার পছন্দ করছে।
কোন মহিলা?
ওই মহিলা হইল গিয়া ওই বাবুর্চি কাম করে রান দে ওই হোটেলের ভিতরে, যে হোটেলে আমি গেছি।
ওকে,
প্রথম দিকে গিয়ে বলতেছে যে আমার ওই আপা, আমি তো ওই জায়গায় আইসি নতুন, তো কি আসো বেশি একটু জানায়েন। আচ্ছা কয় তুমি কি কইলা, আমার আপা ডাকবো না খালা ডাকবা, কয় মারলান বয়স অবশ্যই খালা ডাকন যায়, সুন্দর কথা। এদিন গেলাম হঠাৎ করে দুই দিন পরে তোমার পায়ে ধরছে, আমি কি কো আমার একটা কথা রাখবা, কে বলেন। আমি মনে করছি যে টাকা পয়সা হয়তো দিব, সমস্যা কি, টাকা পয়সা থাকি। কয় বাবা রাখবা নি কো, আমি কই খালা আমি রাখি, তো জমানো দিয়ে দিছি। কো বাবা আমার মাইয়া একটা আছে চাকরি করে গার্মেন্টসে, ওই মাইয়া ডায় একটা ছেলের সাথে প্রেম করে, ওই ছেলে বিয়া করছে ফলাহানা সেই ছেলের সাথে প্রেম করে, তুমি পারো আমার মায়ের ঠেকাইতা। আমি এটা কিন্তু ঘটনা না খালা, আমি দেখবো না। তো একদিন আইলো আবার ওই যে বিশের মায়ের দিয়ে ওই হোটেলে খাইতো, টাকা দিত কম, পাশাপাশি দোকানের লোক ওই বাসা ছিল একটু দূরে আর কি হালকা পাতলা। তখন আমি কাছে দেখুন আইসে সন্ধ্যা ৭টা দিকতে, আমি কই শোনো তুমি বেলে গার্মেন্টসে প্রেম করো। কয় না আমি তো প্রেম করি না, মেয়েটার নাম ছিল সাতি। কয় জীবনের একটা বাঁচার জন্য একটা রাস্তা দরকার, একটা ছায়া দরকার, এরকম ধরনের কথাবার্তি বললো।
কে
ওই মেয়েটা? ওই মেয়েটার সামনে এক টেবিলে ভাত খেতে বসে ওই মেয়েটা দেখে আমার পায়ের ভিতরে পা দিয়ে এমন পাওয়ার সাথে পাও লাগায়, আমি কিছু বলি নাই। এর পরের দিন আইতো তো ওর মায়ের ডাকে দিত, কয় সাথী বাবা তোমার ডাকে পিছিয়ে যাও। মেয়েটা আমার লোক কথাবার্তি করতো, আমার একটু ভালো লাগতো মেয়েটা কথাবার্তা আমার সামনে সামনে আসা পড়তো। তখন দুই দিন গেল, দুই দিন যাওয়ার পর ওই মেয়েটার মায় বলতেছে কয় বাবা তোমার একটা কথা আমি কি কি কোন, আমার মায়ের তুমি বিয়ে করবো ডাইরেক্ট বলে।
আপনার সম্পর্কে জানতো না?
না না কিছু জানতো, অত জানতো আমি এই জায়গায় থাকি, আমার চাষারা আছে এখনো চিনে না, চাষা আছে একটা, চাষতো ভাই আছে থাকে, আমার মা থাকে যাত্রা বাড়ি।
ওকে,
এতটুকু জানতো, কিচ্ছু জানতো না, বাড়ি মুখ দেখে জানতো। তারপরে আমি বললাম যে আচ্ছা আমি তো বিয়ে করুন লাগবোই, আচ্ছা আমার মা আছে আমার জানা মনে সমস্যা। কয় বাবা তোমার মারে আমি বোঝাই কম না তুমি বিয়ে করালাম। তখন পাঁচ দিনের মাথায় ওদের বাসায় যাইতাম, না যাইলে ওই মেয়েকে একটু ফাঁকলামি করতো যে সাগরের, যদি আমার নাম ছিল সাগর দিয়েছিলাম ওই জায়গায়, সাগর যদি আমার বাসায় না আসে তাহলে আমি ভাত খাইতাম না, মেয়ে আবার ফাঁকলামি করতো। তখন আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমি খালা আমি আইতাছি, গেলাম, গেওয়ার পরে সত্যি দিক ঘর আউলাই না চলাই না।
ওকে,
তুমি আইসো তো হেরে কড়া লগে ভাত খাও তুলে খাইব, এরকম একটা আকর্ষণ হয়ে গেল। যাই দু তিন দিন গেলাম, তাই আষ্ট দিনের মাথায় কয় বিয়ে করতাম, বিয়ে করতাম। আচ্ছা কোন, আমি গেছি বাসা ওই মহিলায় কাজে নিয়ে এসে, আমার একটা লুঙ্গি নিয়ে এসে,
কাজে নিয়ে এসছে,
হ্যাঁ গঞ্জি নিয়ে এসে বিয়ে দিয়ে দিব,
লুঙ্গি গেঞ্জি আর কাজি এইটুকু দিয়ে বিয়ে,
এটুকু দিয়ে বিয়ে।
ওকে,
আচ্ছা আমার নিয়ে তুলে আমি বিয়ে করুন। আচ্ছা বিয়া কেউ জানে না, হ্যাঁ আমার বিয়ে দিয়ে দিল।
কত টাকা তেমন মোহর ছিল?
এটা আমার সম্ভব খেয়াল নাই, হয়তো ২০-৫০ হাজার টাকার মতন হইতে পারে, সম্ভব আমার খেয়াল নাই।
ওকে,
বাড়িতে হয়েছে তো বিয়ে দিল, তো আমি থাকলাম। থাকার পরে ওই মেয়ের মা এলো, পাক ঘর ছিল ওই ঘরে থাকে, আমরা ঘরের ভিতরে থাকি। ওই মেয়ের দেখি ওই মেয়ে অবস্থা, আমি আইডিয়া করলাম যে মেয়েটার বিয়ে হয়েছে। তখন ওই সময় অতটুকু আমি খেয়াল করিনি। তখন বিয়ে করার পরে ওই আশেপাশে এক দেশের মানুষদের শুনি বিয়ে হয়েছে, একটা মেয়ে আছে, এক জায়গায় থাইলাম, এরকম করে বিয়ে করলাম। আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ একটা বিয়ে করি, ভালো আছে, খারাপ তো হয়ে গেছে, দেশে যাবো না, আবার এই জায়গায় পড়লাম। তখন মার লোকের যোগাযোগ করলাম, মার খবরটা নিলাম, নেওয়ার পরে মা দেখলো, মা পছন্দ হলো না, মা এই বাসাতে খাওয়া দাওয়া করে আয় হলো না, এই বাসাতে আমি থাকবো না। তখন ওর সাথে আমি কন্টিনিউ খারাপ রিলেশন করি।
আপনার সেকেন্ড স্ত্রীর সাথে?
হ্যাঁ।
কি নাম ছিল ওর?
সাথী।
ওকে।
করতে থাকি, ওই আমার এত ভালোবাসতো বলার বাইরে।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতির শব্দ পেয়েছি। মানুষের জীবনের যে সামাজিক অপরাধগুলো, সেগুলো আসলে কতটা ভয়াবহ হতে পারে, সেগুলো আমরা জানার চেষ্টা করছি আজকে স্বপনের কাছ থেকে। স্বপনের কাছে আমরা আবারও ফিরবো, তবে তার আগে আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা আপনাদের জীবনের ভুলগুলো নিয়ে আমাদের কাছে আসেন কনফেস করার জন্য, এবং সেই ভুলের পরিণতি, ভুল কেন করেছিলেন সবকিছু নিয়ে, এই অর্থে যে আপনার মতো করে অপরাধ এবং ভুল আর কেউ না করুক, আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আপনি চাইলে আমাদেরকে টেক্সট করতে পারেন। আমাদের টেক্সট করার নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে আসলে আপনারা আজকে স্বপনকে দেখতে পাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর। আমি আর জে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। সঙ্গে রয়েছে সাউন্ড এডিটর মঞ্জু এবং আর জে রাজু, আমার টিম মেম্বার। আজকে স্বপন এখানে তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলছে। আমরা স্বপনের কাছে আবারও ফিরছি, ঠিক ঘটনার যে জায়গাটিতে আমরা ছিলাম। ওকে স্বপন, আপনি যেটা বললেন যে আপনার দ্বিতীয় স্ত্রী সাথী, সে আপনাকে অনেক বেশি ভালোবাসত। জি, তারপর?
ভালোবাসতো, ওরা তো আমি এরকম মনে হতে মাইনে নিনি। আমার তো চিন্তা অন্যটা আছে, আরো ঘটনা। এখন ওয়াই থাকার পরে আমি ভাবতেছি যে ওরও আমি লেখাম না, দাম ওই জায়গার থেকে।
আপনাকে যখন বিয়েটা দিল আপনার হবু শাশুড়ি, সে আপনার বাড়ি ঘর আপনার কিচ্ছু দেখেনি? কেন দেখেনি?
কেন দেখেনি আমি এটা বলতে পারবো না।
আপনি কি তাদের বাড়ি ঘর বা কোনো কিছু দেখেছেন?
আমিও দেখিনি।
আপনিও দেখেননি? এরকম সম্ভব? ওকে।
তারপরে আমি কই আমি এই জায়গাতে যাব না, গোয়েন না। আমি 15-16 দিন ছিলাম, টাকা ছিল 1200 টাকা ওই মেয়েদেরই। এটা নিয়ে একবারে ডাইরেক্ট বাসে উঠা দেশে চলে আসি। এর মধ্যে বাসে ফোন দিছে, তুমি কই? আমি কই আমি মার বাসায় যাচ্ছি, আসবো না বিকালবেলা, চল। কিছু বলে নাই। তখন আমি বললাম যে আমি কালকে আম, আজকে আম না। বিশ্বাস করলো, হ্যাঁ। মনের ভিতরে একটু অন্যরকম হয়ে গেল, যে হ্যাঁ তো আইব না মনে। আমি কই তুমি এক কাম করো, বিশ্বাস না করলে তুমি আইসা পড়ো যাত্রা বাড়ি, মার কাছে আয়া উঠছি, তুমি আইসা পড়ো। এই কথা কইছি না খাইছি, ওয়াই করছি, যাত্রা বাড়ি রওনা হয়েছে ঢাকা গাজীপুর থেকে।
সাথী নাকি?
আমি ফোন খোলা, তখন আবার ফোন দিয়ে করলাম, কই তুমি কই? আমি যাত্রা বাড়ি আসছি। হ্যাঁ হ্যাঁ কই যাত্রা বাড়ি আসি, যাত্রা বাড়ি থেকে আছে তুমি? আমি বাসার পাশে আছি, আয়া বসি তো, তুমি আইসা পড়ো। মেয়েটা আবার বললে আইসা পড়ে না, হয়রানি তো আইসা দেখে আমি নাই, তুমি কই? আমি কই আমি দেশে যাইতেছি। হয়রানি তো হয়েছে না, হ্যাঁ মনে বিশ্বাস। কই তুমি কালকে সকালে 11টা বাজে যদি নাই ও, সিরিয়াসলি এমনি বলতেছে, দেশে গেছি গেম ফোন দিয়ে বলতেছে, তুমি যদি 11টা বাজে না আসো তো আমি নিশ্চিত ফাঁস নিয়ে মারা যাবো।
কে বলছে না?
ওই মেয়ের সাথে
বলছে না?
তখন আমি এতটা কেয়ার করিনি, বলো ওই ফোন করতো। তখন আমি যাই না, আমি তো দেশে থাকি, কেয়ার করিনি। ওই করছে কি? আমি বলছি যে আম।
ওকে।
বলছি যে ঠিক আছে আম।
মানে আপনি বাড়িতে ওনাদের ইয়ে থেকে পালিয়ে চলে এসেছিলেন, এটাই তো আপনার ফ্যাক্ট ছিল?
হ্যাঁ।
এবং আপনি যে পালিয়ে গেছেন সেটা আপনার স্ত্রী বুঝতে পেরেছে, এবং সেজন্য সেই হুমকিটা দিয়েছে, তুমি যদি ফিরে না আসো তাহলে আমি সুইসাইড করব। ওকে।
তখন ডাইরেক্ট বলছে ফাস্টলি, তো আমি জিনিসটা মাথায় নিয়ে কেয়ার করিনি, ওই ফোন দিত।
ওকে।
ফোন দেওয়ার পরে আমি 11টা বাজে আসি না, আমি কই আমরা ফোন টোন দিবি না, তোর তো ইয়ে আছে, তোর বিয়ে হয়েছে আরেকটা, তোর মেয়ে আছে, তোর ইডি আগে কবি না, তোর একে মেয়ে খামো নাকি? তখন এটা 11টা ফোন দিয়েছে, এরকম বলে গেছি, কই তুমি আইতা না, আমি কই জীবন নয় মনে তোর কাছে। ওই করছি আরো কিছু কথাবার্তি হয়েছে, এর মধ্যে ঘরের দরজা লাগাই গিয়া আমি যেটা মোবাইলে শুনতে পারছি, ফার্স্ট হয়ে গেছে,
ফার্স্ট দিয়ে ফেলেছে।
হ্যাঁ, ফার্স্ট নিয়ে হলাইছে। তখন দরজা ভাঙ্গা কে জানি একটা লোকে গেছে, যাওয়ার পরে মনে করেন যে ওরে উদ্ধার করছে, দরজা ভাঙ্গে হাসপাতাল নিয়ে যাচ্ছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে। তখন ওর মাধ্যমে আমার একটা ফোন দিছে একজনে, ফোন দেওয়ার করে খারাপ ধরনের একটা বকা দিয়া, তোর খবর আছে? আমি কই যা কি করিস, তোর তো এতটা কেয়ার করিনি। তখন ওই এটাকে মারা যায়।
মারা যায় সে?
হ্যাঁ মারা যায়। মারা যাওয়ার লাশটা মনে হয় বাসায় আবার নিয়ে যায় রিটার্ন, মনে হয় পুলিশ আসে আর কি। পুলিশ আমার কাছে সম্ভাবনা আমি মোবাইলে খোলাই, পুলিশের আমার সম্ভাবনা ওসি সাহেব আমার ফোন দিচ্ছে, আপনি স্ত্রী তো মারা গেছে, আপনি কোথায় আসেন? আমি আবার বলছি যে আমি আইতেছি দেশ। মাঝে কান্তাছে, কান্নাকাটি শব্দ শোনা যায়, পুলিশের আওয়াজ বোঝা যায়। কিভাবে বুঝলাম পুলিশের আওয়াজ? ওয়ারলেস এর শব্দটা আমার কানে আইসি, তখন আমার মনে বিশ্বাস আছে হ্যাঁ মারা গেছে। তখন আমি আবার কি করলাম, হ্যাঁ মার নাম্বার ফোন দিলাম। গোলাম তুই আমার জীবনের সর্বনাশ করছস, সাথী রেখাইছ, তুই ফোন ছেদকে লেগে এটা খবরটা জানা লাগে শিউর ওয়ালাই বলছে আরকি। বাবলা মনে একদিনের খবর লেছে এভাবেই মারা গেছে শিউ। তখন আমি আর গাজীপুরের দিকে আর লক করি না, যাই না।
আপনার বাড়ি ঘর যেহেতু জানতো না, সুতরাং আপনার আপনাকে ধরে বেরো করতে পারেনি। এই যে ঘটনাটা ঘটে গেল, আপনার প্রথম স্ত্রী কি কিছু জানতো?
না, এর মধ্যে
ওই সময় কিছু জানে নাই।
না না, ওই খালা কাছে কেউ জানে না, মায়াও জানে না, আমি একাই। তখন আমি দেশে গেলাম, দেশে যাওয়ার পরে ওই আমার যে বাবার বাড়ি ছিল ওই জায়গায় গেলাম। এই ঘটনা করলাম, আমার স্বাস্থ্য বারে কিছুটা জানে যে এলাকায় ছিল শুনছে। তখন ওই জায়গায় যাইতাম, আমার মনের ভয় হলো কি আমার নামে মনে হয়তো মামলা করে দিব পুলিশে ধরে আমার নিয়ে যাবে, আমার মনে ভয় এটা। তখন আমি থানাতে একটু খবর লইলাম, না আসলে তা না, কিছু হয় নাই, করে নাই, করলে তো আইলে আমি আবার করে দিলাম যদি কিনু আয়ে জানায়ন পাতে আসপন তো কিনু হয় নাই। এর মাঝখান দেখার মামায় আমার ফোন দিছে, এর মামায় ছিল আনসার, সরকারি আনসার আছে না, ওই আনসার ছিল। আমি মামার ডাক ছিল, আমি কেয়ার করে যাইনি, নাম্বারটা আমি চেঞ্জ করে রাখছি। তখন ওই দিকে গাজীপুর দিকে আমি যাই না, আর মনে করি না তো মারা গেছে ভয়, ফোন টোন সিম ভাঙ্গে আমি ফালাই দিই।
আচ্ছা,
তখন ওই আমার বাপের বাড়ি যাই, বাপের বাড়ি যাওয়ার পরে ওই আমার স্বাস্থ্য বার্তা ওই জিনিসটা শুনছে, মানে আমার এক কাকি লাগে একই আছে কয়েকটা পুলিশে ধরতে আইতে পারে, আমি গরো ধরবো কম আমার ভয় দেখাইতে আমি জানতেছি আইতো না। কারণ ওই জায়গায় বাড়াবাড়ি করলো বেশি মানুষ শোনালো, তখন আমি ওই জায়গাতে আয় হল। আবার পরে আবার ডাকাইলাম, ডাকা পরে আমার বাপে বিয়ে করছে দুইটা, আমি এটা শুনতে পাই। আমার বাপে যে আরেকটা বিয়ে করে, আমার বাপে ওই ঘরে একটা মেয়ে ছিল, ওই মেয়েটা ঢাকা নতুন বাজার ননাগর থাকে। আমি ছোটবেলা একদম কিছু হালকা মনে আছে, ওর কাছে আমি ঠিকানা লইলাম, একটা ফোন নাম্বার জোগাড় করলাম। তখন ওই বোনের কাছে স্বপ্নের চাইলাম, মেয়েটার দেখলাম। তখন ওই জায়গাতে আমার মা আবার ঢাকা থেকে দেশে গেছে, ওই বেড়ার দেশে, ওই বেড়ার দেশে গেছে। দেশে যাওয়ার পরে কয় তুই কই, আমি তো ঢাকা নাই দেশ। আচ্ছা, ঢাকায় আমি দুদিন দিন ছিলাম, ওই মায় যে আমার বিয়ে হয়েছে ওই লোকটা আরেকটা বিয়ে করে, ওই মহিলাটি ছিল খারাপ। কিরকম খারাপ? আমি আমার তো পরিচিত, আমি গেছি একদিন, হয়তো ওই যে আগের সবার ছিল, আমি টাকা নিয়েছিলাম ভিডিও গেমস খেলছি, ডোরা ঠেলা ওই বাসায় গেছি। কি করেন? আইসা তো আমার তো আবার চিনি, গেলাম কয় থাক, আদর যত্ন করলো ওই মহিলাটায়। আমি ঘুমায় থাকি, আমার ডোর ভিতরে যে মা মারতে পারে ওই মহিলাটা আমার লগে রাত্রে খারাপ ধরনের কাজ হয়ে যায় মহিলাটা আগ্রহ। মহিলা একটু এরকম আগ্রহ করে আমার ধরে কাজটা হয়ে
যায়।
তখন আমি হলাম, তখন মেয়েটা মহিলাটা খারাপ, তখন আমি বুঝতে পারলাম। তখন একটা লোভাইয়া বললো, তখন আরেকদিন আমি গেছি, আরেকদিন ছিলাম, তখন না তো খারাপ হইতেছে আর যাই না। তখন আমার মায় করলো কি, ঢাকা থেকে ওই বেটার দেশে গেল একবারে, আমার ফোন দিস তুই আয়া ফোন, আমার তো বাড়ার টাকা নাই। ওই যে আমার যে বোন আছে, বোনের মার থেকে আমি নিলাম, নেওয়ার পরে 200 টাকা গেলাম বাড়া দিয়ে ওই দেশে থাকি। কি করে আমার একটা ছেলে ছিল জসিম করে নাম, ওই লোকটা রিক্সা চালাইতো, আমি ও টুকটাক করে গাড়ি চালাই। বিকাল সময় কি করি, ওই একটা ঘটক ছিল, ঘটক সাথে আমি ঘুরি, হেরা জানে এই দেশে জানে আমি বিয়ার সাথে করি নি ভালো, বিয়ার সাথে করি নি ঘুরি। তখন কি লয়ে জানি আমার মারে ওই বেড়ে মারতে আসছে, আমার জিনিসটা খারাপ লাগে বলো, মারতে 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 মনে জঘন্য বাইরে এলো। তখন আমি যে মাথার আমার জিনিস নষ্ট হয়ে গেছে, তখন আমি লাড়ি লইলাম, তোমার মাইরালাম তো ওদের বাড়ি ঘর ওদের ওই আত্মীয় স্বজন আমার কেউ নেই মা আর আমি তখন কি করলো বেড়ায় ডাকা ডাকি করে আমি আর কিছু হলো না ফিরালে এলো লোকে তখন আমি মায় কইতা সত্যি দেখা রাগারাগি হলো বেড়ায় তোর মারতে হয় দেখেছি পাশাপাশি একটা লোক ছিল ওই কাকা ডাকতাম
তো আপনার ধর্মের বাবার গায়ে হাত তুলেছেন
না
ওকে
হাত তুলিনি তো লাড়ি মারি লইছিলাম হাত তুলিনি মানে ওই কাকার কাকার একটা চাষার তো বাইসতে আসিল আর বাইসতে লাগে বাইসতে না স্বপ্নে যাইস না তুই এই জায়গায় থাক তোর বিয়ে করাম তখন কঠোর লোক দেখে আমি একটা মায়া দেখি মায়াটা বাপ মা নাই গা ওরা দুই বোন দেখার পরে মেয়েটা আমার পছন্দ হচ্ছে বাপ মা নাই আমি ভাবতে যে বাপ মা নাই গা যে তো আমি নিতে একটু সুবিধা উদ্দেশ্যে লয়ে যাবো পরে কয় মেয়েটার পছন্দ হয়েছিলেন কঠোর কই আসছে আমি কই দেখেন মেয়েটার তো শ্যামলা মোটামুটি খারাপ না ভালোই আর দিতে হচ্ছে বাপ মা নাই গা তা এক দেশে বিয়ে করা অনেক ব্যবসা তা আমি তো দুইটা বিয়ে করে হলাইছি ওরা জানে না জিনিসটা তখন আমি কই পছন্দ হয় তখন ওই আমার কাকার ভাইস্তে যে লাগে কয় তোর পছন্দ হয়েছে আমি কে হে আলাপ দিল আলাপ দেওয়ার পরে গার্জেন নিয়ে আলাপ দিল আমার মা গেছে দেওয়ার পরে ২০,০০০ টাকা দিব
আমি
মিথ্যা কথা বলি নাই যে বাড়ি এই জায়গায় এই জায়গায় থাকবো মাল লাগে তখন এটা কথা বলছে মেয়েটার তো বাপ মা ছিল না দুইটা বোন ছিল দুইটা বোন সৎ ছিল তারপরে আমি ২০,০০০ টাকা ক্যাশ কানের জিনিস স্বর্ণের গলার চেন স্বর্ণের গাজনের মাধ্যমে বিয়ে হয়ে গেল ওই জায়গায় গড় ছিল না একটা হোম বা লেবার একটা গড় ছিল গড়ে ১০-১৫ জন লোক নিয়ে বিয়ে হয়েছে উড়াই গিয়ে আনছে অনুষ্ঠানগত ভাবে হয়েছে বাসুটা টেসন করলাম ভালোই না এতদিনে মনে হয় শান্তি আমার মা এত বিয়ে করাইছে দেখি একটু
এটা আপনার ৩ নম্বর বিয়ে ওকে
এর মাধ্যমে আমি একটা ওই আমার কাকাদের ডাকতাম আমার ভাগ্নি লাগতো ছোট ওই মেয়েটার আমি তখন ওর প্রতি আমার নজর গেল বিয়ে করে আনছি ৫ দিন পরে ওই ঘাট পার গেছে ঘাট পর পরে হয়তো আমি নাম বলতাছি না ওই মেয়েটার কইলাম যে
এই মেয়েটার নাম কি ছিল তৃতীয় বিয়ে যাকে করলেন আপনার মা যাকে বিয়ে দিল মেয়েটার নাম কি
রুমা ওকে তখন বাসুরাত ৫ দিন পরে বিয়ার ওই মেয়েটার লগে আমি দূর করে ধরে আমি খারাপ কাজ করে নিলাম
কোন মেয়েটা এটা
এটা হলো আমার কাকার ভাগ্নি এটার বিয়ে সাথে হয় নাই বয়স হয়তো ১২ বছর
আপনি
আমি শরৎপুর বাড়াই আমার বোনিয়া শরৎপুর থাকি নিজের বাড়ি না থাকি ওর মাধ্যমে আবার আমি মোবাইলের মাধ্যমে একটা মেয়ের সাথে ফেম করি ঢাকা নতুন বাজার
কার মাধ্যমে
এটা হলো দেশে একটা নাম্বার ছিল মোবাইলে ওরা দুজনে গেছিল ওই মেয়ের নাম্বার নিয়েছিল
আপনার তৃতীয় বউ ঘরে থাকতো ওই সময় সংসার করতেন থাকা অবস্থায় আপনি এগুলো করে যাচ্ছেন
হ্যাঁ করে যাচ্ছি ওই মেয়ের সাথে কন্টিনিউ
প্রথম বউয়ের কি অবস্থা উনি কোথায়
ওর কিছু খবর নিতে আসি না পরবর্তীতে থাকতে আছে আমার
ওই সময়টা উনি কোথায় ছিল
ওই সময়টাতে আমি যে জায়গাতে এক জায়গা থেকে আসে পড়ছি সে জায়গা থাকে একা একা গার্মেন্টস করে ওই গার্মেন্টসে ঢুকছে আগে যে গার্মেন্টসে ঢুকাইছিলাম আমি ওই গার্মেন্টসে করে
এটা কি ঢাকাতে
ঢাকা থেকে
আচ্ছা
তখন আমি ঢাকা ওই মেয়ের সাথে কন্টিনিউ কথা কইতে থাকি
আপনি তখন কোথায়
আমি শরীয়তপুর
আপনি তখন শরীয়তপুর আচ্ছা তখন আপনি কি করছেন পেশায় কোনো কিছু করছেন
হ্যাঁ পেশায় কি করছি ওই টাকা দিয়েছিল ২০,০০০ একটা রিক্সা কিনছিলাম
আচ্ছা রিক্সা চালাতেন
চালাইতাম আর কি
আচ্ছা আপনার মা আপনার সঙ্গেই থাকতো
না
তখন
মা আমি মার থেকে ১০-১৫ দিন থেকে গন্যায় গিয়ে একটা তখন আমি বললাম একটু সদরের ভিতরে মেন টাউনের ভিতরে ভাড়া নিলাম একটা বাড়ালে থাকলাম ওই মেয়ের সাথে আমি কথা কন্টিনিউ
কোন মেয়েটা
ওই যে দেশে একটা কোর্সে মেয়েতে আমি নাম্বার নিয়েছিলাম ঢাকা নতুন বাজার থাকে থেকে চাকরি করে
আচ্ছা এই মেয়ের সঙ্গে ফোনে কথা বলতেন
এই মেয়েটা বলি নাই যে আমি বিয়ে সাথে করছি
সেটা আপনি কোনো মেয়েকেই বলছেন না
না আমি একটা মেয়ে বলছি যাওয়ার পরে কথা বলছি কয় আপনি দেখা করেন ওই মেয়েরা বলছে আমি ঢাকাই দেশে না ঢাকা মুজাকা থাই সুটার কোম্পানি চাকরি করি কথা বলি আর কি তখন আপনি দেখা করেন তখন আমার তো টাকা লাগে আমার বউয়ের কানের জিনিস ছিল স্বর্ণের ওই জিনিসটা বিক্রি করে দিই আমি ঢাকা আসি
দেখা করার জন্য।
হ্যাঁ, ওই মেয়ের সাথে দেখা করি। ওই মেয়ের বলেছে আমি যাবো, ওই মেয়ের নিয়ে ঢাকা নারায়ণগঞ্জ একটা ওর বান্ধবী থাকতো। ওর বান্ধবীর কাছে গেলাম, ওর বান্ধবীর ঘর বন্ধ। তখন আমি কি করলাম, হেরে রাইখা আবার গেলাম দেশের লোক কিছু খারাপ জন্য কাজ নেই, তুমি যাও গা, আর বিদায় করে দিলাম। কিছুদিন পরে তোমার বিয়ে আসবে, এরকম জন্য কথাবার্তা বলছে আর কি।
মেয়েটা সম্পর্কে কিছু জানতেন? মেয়ের ফ্যামিলি সম্পর্কে
না, মেয়েটা জানতাম এতটুকু, ঢাকা তাই একটা মহিলার বাসায় চাকরি করে, বাড়ি এমন জায়গায়, বাড়িটা আমি ওই যে ঠিকানা দিয়েছি আমি চিনি। হ্যাঁ, পাড়াবাসী হিসাবে আমার মামুর বাড়ির এলাকা হিসাবে আর কি, আমার তো বাবার বাড়ির লোক কিন্তু যোগাযোগ নাই, আমি তো একা একা। তখন আমি কি করলাম, ওই আমার বউর লইয়া ঢাকায় পড়লাম। ঢাকা হওয়ার পরে ঢাকা বারটা ঘর নিলাম, কারণ ওই মেয়ের সাথে তো আমি কথাই কই। আমার ঘরের সাথে একটা রুম ছিল, একটা লোক ছিল সাইদুল ভাই, সাইদুল ভাই করে কই। আমার বউ আবার দেশে গেছে মাঝখান দিয়ে, দেশে বেড়াইতে গেছে আর কি। গেছে আবার ওই মায়াটারা ফোন দিলাম যে আমি তো মেসে থাকি, তুমি আয়ো। রাত 12টা বাজে, 12:30 দিক দিয়ে আমার রুম ঢোকাইলাম, শীত দিন ছিল। ঢোকানোর পরে ওই মেয়ে দরজা দিয়া লাই, এতটা বাজে আমি চুপ থাকো। তখন ওই মেয়ের সাথে আমার লোকের খারাপ ধরনের যেটা সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন হয়। তখন আমি বারোইছি, আমার ঘরের লোক হয়তো দেখছে, জানে সব, হ্যাঁ তো ঢুকাইছে। আমি ওই সাইদুল ভাই তো জানে আপনি, ওই সাইদুল ভাই ঢোকাই দিলাম আমি করতে পারি। অয় খারাপ ধরনের সম্পর্ক পড়ছে। তারপর ওই মেয়ের আমি সকালে ভোরে আজানের লগে লগে ঘরতে পার করে দিলাম। কি করলাম যে তুমি সামনে যাও, আমি আইতেছি, কথা দিয়ে পাঠ করি। বুঝতে পারছে যে এটা ইয়া করছে ঢাকা, তখন এটা পিস বাদ দিই, ঢাকা আসি। ঢাকা আসার পরে আমি রিক্সা চালাই, গ্যারাজে রিক্সা চালাই, বউ থাকে। এর মধ্যে আমার একটা মেয়ে হয়েছে। ভালো কথা থাকতে শিখাইতেছি, রিক্সা চালাই, রিক্সার গ্যাস থেকে বইতে বইতে একদম থেকে নাম্বার লইলাম একটা মেয়ের। নাম্বার লওয়ার পরে ওই মেয়েটার ফোন দিলাম, কইলাম যে কি খবর, কই যাইতেছ, ভালো আসেনি? ফুদে করলাম, মেয়েটা কে আমরা, আমরা তো চিনি না। ও ভাই, আপনারা তো ফোন ভুল নাম্বারে ফোন দিয়েছি, চা বাদ দেন, নাম কি এমনি করে পরিচয় হারালাম। তো কন্টেইনার ওই মেয়ের লেগে কথা কইলাম, কথা কইতেছি, কথা করার পর কয় আপনি আসেন। আমি কইছি আমি যাত্রা বাড়ি থাকি, সুইটার কোম্পানির চাকরি করি, আমি বিয়ে শাদি করিনি, আমার বাপ মা নাই, আমি কথা বলছি। তো ওই মেয়েটা ছিল, একটা মেয়ে ছিল, মা আর মেয়ে থাকতো, মা আর মেয়ে থাকতো। গেলাম, যাওয়ার পরে একদিন আমি একটা হোটেলে বইলাম, বোয়ার পরে মেয়েরে ফোন দিলাম আমি আইসি জায়গায়। মেয়েটা আইলো, আওয়ার পরে মানে মেয়েরে দেখলাম যে মেয়েটা কালো, পছন্দ হইল না। তখন মেয়েটা আপনি কু, আমি তোমার ঠিক দেখছি। গেলাম, প্রায় দুদিন ছুটের আবি দেবি কিনে একটা বিস্কুট নিছি, চানা ছড়া পেট নিছি, পান নিছি। গেলাম বাসায়, ঘন্টাখানে ছিলাম, আইসা পড়ছি। এই মেয়েদের বাড়ি ছিল নোয়াখালী। নোয়াখালী যাওয়ার পরে আমি বললাম যে আমার কেউ নাই গা, আচ্ছা আপনি আপনার বিয়া দিবেন, দিলে আপনার কাছে থাকবো আমি। অগণিয়ত কি কয়, বাবা আমার ফুলা নাই গা, মাইও নাই গা, আর একটুই আমি যার কাছে বিয়া দিবো আমার কাছে থাকবো। তখন আমি বললাম ঠিক আছে। এই মাইয়ায় রুম ছেড়ে আমি তো মোবাইলে কথাবার্তি করি, থাকি বাড্ডা মোবাইলে কথাবার্তি করতে 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 প্রায় মেয়ের লোক অনেক ভালো সম্পর্ক হয়ে গেল। ওই মেয়ে
আপনার তৃতীয় স্ত্রীর মেয়ে হওয়ার পরেও এই ঘটনা চলছে,
পরে এই ঘটনা চলছে। তখন এর মধ্যে একটা তো হয়ে গেছে গা, আর একটা মেয়ে পেটে হইব।
ওকে ওকে,
বাদে আমি কি করলাম, ওই মেয়ের লোক মেয়ে ওই একটা বাসাত গেল, আর মেয়ের মায়ের রুম ছেড়া দেশে গেল গা। দেশে যাওয়ার পরে আমি কইতেছি যে দেশে যাইবা গা, আচ্ছা যাবো, তুমি বাসা তৈরি যাও, কয় আমরা বিয়ে করুন। আমি কই আমি বিয়ে করুন, তাই যাত্রা করি একা একা, আচ্ছা যাও দেশে যাও, দেশে গিয়ে বিয়ে করবো না, ওদের দেশে যাই বিয়ে করুন। তখন এদিক দিয়ে তো আমার বউ ফ্যামিলি আছে, দেশে চালাইতেছি, চলতে আসছি মোটামুটি হিসাবে, তখন আমার কিছু কেয়ার আইতেছে না। তো আমি এরকম ভাবে করতেছি, ওই মেয়ে কইতেছে কয় আমি দেশে আইসি, আপনি দেশে আয়। আমি কই আমার তো টাকা পয়সা নাই, কেমনে যাবো? ওই মেয়ে করলো কি, বিকাশ করে আমার 500 টাকা দিল, আমি কই কেন লাগলে যাবো? কয় কমলা উঠতে ট্রেনে উঠেন, ট্রেনে উঠার পরে এই জায়গায় নামেন। ওই জায়গায় গেছি, যাওয়ার পরে রাত 2টা বাজে নামছি, আমার বাবাদের 2টা 2:30 বাজে ওদের বাড়িতে গেছি। যাওয়ার পরে আমি খাবার দিছি, খাইছি, খাইয়ে শুয়ে রয়েছি। সকাল হয়েছে বলতো নই, ওর মায় তো বিয়ার বাউ করে লেতেছে, আস্তে আস্তে বিয়া বাউ করে লেতেছে। পরে আমি বলতেছি যে আচ্ছা উনি এখন বিয়া করবো না, পরে বিয়া করবো। ওই মেয়ে বলতেছে আপনি আইসেন যাইবেন গা, মানে বিয়া না করলে মানুষে খারাপ করে।
প্রিয় শ্রোতা, আমরা আরো একটা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। 3টি বিয়ে করেছেন তিনি এবং একজনকে তো এর মাঝখানে মেরেই ফেললেন, বিবাহিত স্ত্রী যিনি ছিলেন। একের পর এক অপরাধ কিভাবে বাড়ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু এটা শেষ কোথায় সেটা আমরা জানবো ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। স্বপন রয়েছে আজকে আমাদের সাথে, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। পেশায় একজন রিক্সা চালক, যে তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে এসে স্বীকার করছে। কিভাবে হয় প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। বলার ঢঙ্কে একেবারেই ওর মতো, সে জায়গাটিতে আমাদের কিছুই করার নেই। আমরা শুধু একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যে এইরকম ঘটনার মুখাপেক্ষী যারা হন তারা শেষ পর্যন্ত জীবনে আসলে কেমন থাকেন। সুতরাং যারা এই কাজগুলো করছেন, যারা নিজের মনকে সংবরণ করতে পারেন না, তারা আজকের এই এপিসোডটি শুনে সতর্ক হয়ে যাবেন, এটাই আমরা বিশ্বাস করি। ফিরে আসছি ঠিক রাত একটায় টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গেই। আর ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরছি ঠিক রাত একটায়। শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার। সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আমরা আবারও ফিরছি স্বপনের কাছে। স্বপন, আপনাকে বলছিল যে বিয়ে না করে গেলে তার সামাজিক সমস্যা হবে, তারপর?
হ্যাঁ, বলতাম।
মেয়েটার নাম ছিল কি? ছিল
মেয়েটার নাম ছিল আমিনা। তখন আমি বললাম যে আমি তো বিয়ে করতাম না, না বিয়ে করবে তো না, আমি আর কিছু বলি না। মেয়ের মায়ের কিছু টাকা পয়সা খরচ করে বিয়ে দিলাম। এদিক দা আমার যে ঘরের পরিবার আছে ওইটা রায় খেয়ার দেয়, আমি খাওয়ান করা দিয়ে দেয় না। ওর প্রতি একটা দিদি তো আমার প্রতি কেয়ার করতো না বেশি। ওই করছি গিয়ে আমার মামার তো বোনের বাসায় গেছে, গিয়া বলতেছে যে তো আমার ফালাইতে গেছে। এর মধ্যে আমার মেয়ে করলাম 2টা। বড় মেয়েটা যখন 3 বছরের পিছনে কথা, ওই মার কাছে থাকে, ছোটটা ওর লগে থাকে। তখন মামার তো বোন যে আমার বাসায় গেল, হ্যাঁ আবার ভাড়া দিয়ে দিল 150 লোক। আমি তো বিয়ে করে লাইছি, বিয়ে তো দিয়ে দিচ্ছি, জেনুইন বিয়ে হই মধ্যে কাজে মাঝে দেখা বিয়ে হয়ে গেছে। স্বাভাবিক লুঙ্গি টুঙ্গি কিনে আনলো মেয়ের মায়ে, আমি 1টা টাকা খরচ করি
ওইখানে। আবারও বিয়ে?
হ্যাঁ, আবারও বিয়ে।
আপনার সম্পর্কে কিছু জানতো তারা?
জানতো এটাই যে আমার বাপ মা নাই, এদিকে থাকতাম ঢাকায় একলা থাকতাম, আর ওদের সাথে মোবাইলের কোন যোগাযোগ প্রায় বছর দেখ হবে আর কি, কোন ধরনের আর কি যোগাযোগ, তো আমার একটু বিশ্বাস করছে আর কি। আমি কিছু বলি নাই। ওই মেয়েটার আসলে মেয়েটার কালো ছিল, মেয়েটার বিয়ে হয়নি।
এটা আপনার 4 নম্বর বিয়ে?
হ্যাঁ।
আমি নাকি?
হ্যাঁ। তখন আমি বিয়ে করে এলাম। বিয়ে করে আমার তো মাথা নষ্ট, যে আমার বউ হলাম রেখেছি ঢাকা করে রয়েছি, তখন থাকলাম। বিয়ে যেবেলা করছি আমার আবার টাকা দিয়েছিল মেয়ের নানি, 500 টাকা 400 টাকা দিয়েছিল মেয়ের মা। আমি এই টাকা দিয়ে আমি যামো গা, ভাই ওর লোকে 62 হয়েছে মেয়েদের গড়ে থাকে।
মানে আপনি আবার ওখান থেকে পলাবেন?
হ্যাঁ, আবার ওই জায়গায় থাকবো কি করতে? আমার এ জায়গায় খবর হয়েছে গা আমার মা কাছে যে আমার ফুলাই গেছে গা, লামিয়ার আম্মু কোথাছে। মানে আমি ওই জায়গাতে কেউ শেয়ার করি নাই কথা গুলো। আসিয়া বললাম ঢাকা। কয়দিনের মাথা? 9 দিন আসিলাম, 9 দিন মতো ঢাকা ছিল। কি বলে আছি যে ঢাকা দেখে আছি, ওই জায়গায় মেসে থাকতাম, কিছু টাকা পয়সা ছিল, জানা হানা ছিল, ওই জায়গাতে আইসা 7টার ভিতরে যাব। আমি মনে মনে করি আর জীবনে যাবো না। তা আমার ফোন দিছে, ফোন রিসিভ করছে, ফুটছে। এর পরের দিন ফোন দিছে, কয় আমার মোবাইলে 200 টাকা ঢোকার দাও। আমি বলতে আসি যে আমি তো ফোন দিতে আসি, তো মোবাইলে টাকা দরকার কি? আমার তো টাকা ছিল না। মানে কত আছে তুমি মনে করতেছো গেলি গা, কথা জানি কেরকম করে মনে হয়। তুমি একটা তোমার মায়ের তোমার এতটুক বড়ই করছে, তুমি পাকশাক করতার রান্তার, তুমি মাথা সিরিয়াস, তুমি একটা পাগল। আসলে বললাম একটু মাথা সিরিয়াস পাগল। তো মেয়ের মায়ের তো কথা বলছি মেয়ের মার সাথে আমার মোবাইলে তখন তো তুলি হয়, আর তোমার মায়ের লোক খামো নাকি, মানে কথা পাতি বলছে। মেয়ের মায়ের ফোন অফ, মেয়ের ফোন অফ, আজ পর্যন্ত প্রায় তো তিন মাসের মতন হবে বন্ধ ফোন নাম্বার, আমি ট্রাই করি ফোন বন্ধ। এর মধ্যে আমার ওই যে প্রথম স্ত্রী, ওই স্ত্রী আমার ডিভোর্স করে না আজ পর্যন্ত। হ্যাঁ, ঢাকাতে চাকরি করে, ওর বিয়ে হয়েছে আরেকটা, বিয়ে হয়েছে আমার ডিভোর্স করে নাই
প্রথম স্ত্রী।
হ্যাঁ,
ও আরেকটা বিয়ে করেছে এবং আপনাকে ডিভোর্স করে,
ডিভোর্স করে নাই। তখন পরে মাঝখান দিয়ে আমার দেখার মন ছিল, পাঁচ ছ বছর পরে ওরে কই ঠিকানা দিল, আমি গেলাম, আমি তো চিনি ঢাকা, গার্মেন্টসে যাওয়ার সময় দেখলাম ওর বিয়ে হয়েছে, ওই লোকের লোকে বিয়ে হয়েছে, পোলাবাইন বড় বড় আছে ওই লোকের সাথে বিয়ে হয়েছে, বয়স্ক বেড়া, আমার তো শেষ বেশ করে নেই। তখন আমি কইলাম যে তুমি তো আমার শেষ বেশ করে নেই, তুমি তো আমার এখনো বউ হিসাবে আইনগত ভাবে সাময়িক ভাবে কও আর যেমনি কো আসবে, তো এটা তোমার বিয়ে হয় নাই, আমার বহুত জ্বালাইছে। আমি কই হ্যাঁ জ্বালাইছে, তুমি তো অপরাধ করছো, ওরা তো আমি বলতে পারি না, ওয়া মনে করে আমি মনে করি
প্রথম স্ত্রীকে।
হ্যাঁ,
আপনি তো স্টিল আপনার তৃতীয় স্ত্রীর সঙ্গে আছেন, আপনি কি তাকে জানিয়েছেন যে আপনি এতগুলো বিয়ে করেছেন, এত কিছু জানে
না?
কিছুই জানে না।
আমার ঘটনা যে আজকে যে ঘটনা যে বলতে আসি, কেউই জানে না, আমি কেউ ভাবে খোলামেলা ভাবে এরকম ভাবে সব এরকম ভাবে বলি না। আমার প্রথম স্ত্রী জানে যে একটা বিয়ে করছি, আমার লামিয়ার মা দুটা মেয়ে আছে বর্তমান, এটা নিয়ে খাইতে আসি, এটা নিয়ে চলতে আসি। হ্যাঁ, মাঝখানে বলছে কয় তোমার ডিভোর্স করে দিন, এখনো মাঝে মাঝে কথা হয় ফোন দিলে দরে কথা কয়, মানে ওই লোকের তো আমি কইছি যে আমার তুমি আসো ডিভোর্স করে দাও, ওই বলতে আছে যে আচ্ছা করবো, হয়তো আমার ডিভোর্স করে না, বিয়া তো করছে প্রায় এক বছরের মতন হইব।
আপনার তৃতীয় স্ত্রী
রোমা,
রোমা রোমার সঙ্গে ঘর সংসার?
হ্যাঁ, ঘর সংসার করেছি বর্তমান। এর হলো লেখাপড়া করে না, আমিও লেখাপড়া করি না, এর যে স্বামীর প্রতি এরকম একটা কেয়ার এরকম নাই, ওর সবসময় চড়া মেজাজ থাকে, আমার প্রতি ভালো বোঝে না, তারপরে আমারও রাগ বেশি, অনেক রাগ বেশি, ওর রাগ বেশি, তো আমার মার লোক বনে না বেশি, অথচ দুইটা মেয়ে হয়ে গেছে গা আরেকটা পেটে, এই এই মাসের ভিতরে এক মাসের ভিতরে হবে, আমি নিয়ে দেশে দিয়েছি বাচ্চা হবে, ওই বলে যে আমি রিক্সা চালাই, চালাইতে পারি না, তুমি গার্মেন্টস করো, গার্মেন্টস করবো না, এক একটা সংসার চালাইতে কষ্টই হয়, দিতে পারি না, মার দেখতে পারি না, মেয়ে বড় মেয়ে তো আমার মা সাথে থাকে, মাই বরণ পোষণ দেয়, কথাবার্তা বলি, এর পিসের ব্যাকগ্রাউন্ডটা হইতেছে গিয়ে একটু কথা ফলাই রেখেছি, আমার নানি মাঝখানে মারা যায়, ওই যে আদর করে বড় করছে, আমার নানি মারা যায় কিন্তু আমার নানি আমি দেখতে পাই না, বিয়া শাদী করে ঢাকা যাইছি, এখন ঢাকা দেশে যাইতে ইচ্ছা করুন, দেশে যাই না, দেশে যাইলে আবার টাকা পয়সা কিছু দরকার, আমার নানি মারা গেছে, গিয়া পাঁচ দিন পরে গেছি আর দেখতে পাইনি, আমার নানি আমার পাঁচ ছোটবেলা থেকে আমার চেষ্টা করছে যে দুই কাটা খেত দেওয়া লাগে বড় করছি, কিন্তু আমার মামুহারা এই কাগজগুলো লুকাইতে দিছে, রেজিস্ট্রি করে আমরা দিতে পারে নাই, আমার নানির আমি দেখতে পাই না, নানি অনেক বড় করছে, এখন নানি করতে মনে হলে খুব খারাপ লাগে। আরেকটা জিনিস কি, আমার এখানে আমি সত্য কথা বলার লাগে, আমার মনের ভিতরে মানে কেমন জানি লাগে যে আমি অপরাধ করছি, আরো অপরাধে মুক্তি হয়নি, কেরে এই যে দু তিন মাস আগে বিয়েটা করে আইলাম, মেয়েটা তো বিয়ের সাথে আগে হয়নি, এক এক করে চারটে বিয়ে করলাম, এখন বড় কথা হইলে বড় কেয়ার মনে হয় আমার প্রথম স্ত্রীর কথা, বলতে পারি না।
আপনি এখন কি করেন, মানে কিভাবে অর্থ রোজগার করেন? আপনি এখন রিক্সা চালান?
বর্তমানে আমি রিক্সা চালাই, ঢাকা শহরে থাকি, বর্তমানে
রিক্সাটা আপনার নিজের?
না, আমি ভাড়া চালাই রিক্সা।
কয় টাকা রোজগার হয় দিনে?
দিনে রোজগার হয় গাড়ি যেতে পারলে তিন চারশো টাকা করা যায়, হাফ বেলা গাড়ি চালাই, হাফ বেলা বেশি চালাইতে পারি না, শরীরে কুলায় না, ভালো লাগে না, পুরো পরিশ্রমের কাম।
আপনার কি কি করতে ভালো লাগে? মানুষের তো কিছু নেশা থাকে, কিছু ভালো লাগা থাকে।
হ্যাঁ, আমার নেশা একটাই, আমার মেয়েদের প্রতি নেশা। আমার
এটা ছাড়া আপনার কোনো অন্য কোনো বিষয় নাই যেটা করতে
ভালো লাগে? অন্য কোনো বিষয়? এটার কারণ কি, এটার কারণ কি, হয়তো আমি ভাবছি যে আমার এখনো একটা ঘর দিতে পারি না, আমি যাইতে পারি না, কি নিয়ে বাঁচবো, দুটা মেয়ে হয়ে গেছে গা, কি করবো, আরেকটা আল্লাহ দিনে দাইব, এখনো আমি যে একা আছি ঢাকার সব থাকি, তো লামিয়ার মায়ের দেশে থাকে, এখনো মেয়েদের প্রতি নেশা, এখনো কিন্তু আমার এটা বাদে কোন খারাপ ধরনের নেশা তো নাই, কিন্তু খারাপ ধরনের
মেয়েদের প্রতি আপনার নেশা, অন্যায় নেশা, এটা বাদ দিচ্ছি আমি, এমনি থাকে না মানুষের কিছু করতে ভালো লাগে, কেউ হয়তো গান শুনতে পছন্দ করে, কেউ হয়তো ইয়ে করতে পছন্দ করে, আপনার শখের জিনিসগুলো কি?
শখের জিনিস আমার মোবাইলের ভিতরে গান আছে, বীর হয়ের গান, মনির খানের, অথচ এসব ধরনের কিছু গান শুনি, আমি এখন বর্তমান সবচেয়ে ভালোবাসি আমার মারি।
যখন হাতে সময় পান তখন কি করেন?
সময় পাইলে মনটা গান শুনি, মনটা ভালো লাগে না তখন।
বন্ধু বান্ধব আছে আপনার?
না, আমি কোন বন্ধু বান্ধব আজ পর্যন্ত আমি মনোনত ভাবে ভালো করে কেউ লোক চলে যাবে করি না। দিল বাবু
একা একা থাকেন?
একা একা থাকি, হয়তো দেখা যাচ্ছে অনেকে লোক চলি, এমনি অন্যরকম ভাবে হাই হ্যালো বই এক কাপ চা খাই ইত্যাদি, এখানে যাইলে যাবো ওই আড্ডা মারা করি না। আমি যে ইত্যাদি কাজ করছি তত ভুল করছি, আমি আমার নানির দেখতে পারি নাই, আমার মা অনেক কষ্ট করে মাটির কাম করে খাওয়াইছে, মায়ের মায়েরও খাইছে, তা আমি তো ভালো হতে যাই নাই, আমি তো রিক্সা ফেলাই যাই, কিন্তু আমার দুটা মেয়ে হয়ে গেছে, বউটা যেটা বর্তমানে আছে এটাও ভালো, কিন্তু খারাপ চরিত্র নাই, এমনি খুবই ভালো, যা রাগ বেশি আমার থেকে রাগ বেশি তুমি বুঝ, কিন্তু হ্যাঁ কেউ মানে না, রাগ উঠলে কেউ মানে না।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের অতীতের জীবনের অপ্রিয় সত্য। আপনার বয়স কত এখন?
আমার বয়স
জন্মসাল কত?
1989
সালে আপনার জন্ম হচ্ছে, তার মানে আপনার বয়স খুব বেশি না, 89 সালে যদি হয়ে থাকে তাহলে আপনার বয়স এই মুহূর্তে মাত্র 26 বছর। এই 26 বছরে আপনি 4-4 বিয়ে করেছেন। ধরেন আপনাকে যদি নতুন করে সুযোগ দেওয়া হতো, একবারে জীবনটা আবার প্রথম থেকে শুরু করেন, হ্যাঁ আপনার একটা সুযোগ এসছে, থাকে না মোবাইল যখন হ্যাং করে, মোবাইলে যখন ঝামেলা হয় তখন মোবাইলটা বন্ধ করে আবার নতুন করে রিস্টার্ট করে সব ঠিক হয়ে যায়, এরকম আপনার জীবনটা যদি নতুন করে শুরু করার সুযোগ দেওয়া হতো, আপনি এই ভুলগুলাকে আর করতেন? কি হতেন আপনি সেই জীবনে, কি হতেন?
হয়তো আমি নতুন করে জীবনটা শুরু করলে আমি লেখাপড়া করতাম।
লেখাপড়া কেন করতেন?
লেখাপড়া করতাম, আমি তো এখনো কিছু বুঝি না, লেখাপড়া করতাম, চাকরি করতে পারতাম, হয়তো একটা দোকান।
যে লেখাপড়া আপনি ছোটবেলায় করতে চাননি, আপনি এতদিন পরে সে বুঝেছেন লেখাপড়া করতে হবে,
লেখাপড়া করতে হবে, হয়তো চাকরি করতাম, নাহলে একটা দোকান দিতাম, নাহলে একটা গাড়ি কিনে চালাইতাম নিজে।
আপনার মতো তো অনেক বখাটে ছেলেমেয়ে আছে যারা ছোটবেলাতে, ওদের উদ্দেশ্যে আপনি কি বলতে?
আছে এরকম, আমি আমি আরো খারাপ ধরনের কাজে যাইতে পারতাম, আমার লোক অনেক অফার আছে, আমি খারাপ কাজে যাইনি।
যারা ছোটবেলাতে এখন আপনার মতো আছে, আপনার মতো ছোটবেলায় আছে, যারা লেখাপড়া করে না, এই অনুষ্ঠান অনেক কি শুনে, তাদেরকে আপনি কি বলতে চান?
তাদেরকে বলতে চাই যে সর্বমূল্য কথা হলে লেখাপড়া করতে হবে, শিক্ষা এটা করতে হবে, এক জায়গায় একটা সাইনবোর্ড দেখা পড়া যায় না, মানে বিভিন্ন ধরনের সমস্যা, কাগজ দিলে একজনে পড়া যায় না, একজনে একটা দেখালে এটা পড়ে দেখেন তো পড়া যায় না, পড়ালেখা করতে হবে, যে কিছু বড় ধরনের না করুক তারপর কিছু হলে করতে হবে লেখাপড়া, নাহলে জীবনে কিছু করা উপরা মূর্খ থাকা এটা একটা বন্দিখানা, একটা বোকামি,
অভিশাপ,
অভিশাপ, একটা বড়দের সাথে ইয়া থাকা।
প্রিয় শ্রোতা, ওর জীবনের যে উপলব্ধি সেটাই ওর জন্য প্রাশ্চিত্য, এবং সেই মেসেজটি আসলে যারা আছেন ওর মতো বখাটে হচ্ছেন, শৈশবে জীবনটাকে শেষ করে দিচ্ছেন, তাদের জন্য এই ইনফরমেশন। আমরা এই পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে একটু কথা বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, ও ছোটবেলা থেকে যে পরিবেশের মধ্যে বড় হয়েছে সেটাকেই হয়তো আপনি ইনফ্যাসিস দেবেন, সবকিছু মিলিয়ে কি বলার আছে আপনার?
আমরা সকলের কাহিনীটা মনোযোগ দিয়ে আমি শুনেছি, তার বাবা মারা যায়, তারপরে স্বাভাবিকভাবে তাকে নানা বাড়িতে মানুষ করতে হয়, এবং যেহেতু ছোটকালে তার বাবা মারা গেছে তা খুব স্বাভাবিকভাবে তার মাকে অন্যভাবে বিয়ে করতে হয়েছে, অর্থাৎ একত্রে যদি সে নানির বাড়ি থাকে মা যেহেতু অন্যভাবে বিয়ে করেছে, একত্রে সে বাবা মা দুজনকে হারানো অবস্থায় ছিল। যদিও ব্যাপারটা অনেকের কাছে করতে পারে, কিন্তু এগুলি কিন্তু ভালনারেবল ফ্যাক্টর আমরা মনে করি, আমাদের গবেষণায় দেখা গেছে যে অতি ছোটকালে যদি মা বাবা হারায়, হারানো আবার মৃত্যু থেকে হারানো হতে পারে, অথবা এই যে মা অন্য জায়গায় বিয়ে করলো সেই হিসাবে একজন হারানো, এই হারানো হলে বা অন্য জায়গায় যদি তারা মা বাবা জীন বা মানুষ হয়, তাহলে কিন্তু আমরা যে ওই যে সঠিকভাবে যে বেড়ে ওঠা বা যে ব্যক্তিত্বের যে গঠন বা গড়ন সেখানে কিন্তু কিছু বিস্তৃতি হয় বা ব্যাপক বিরূপ প্রভাব পড়ে। এই যে আপনারা অনেকটা বলে যে স্বর্ণ সারা জীবন সে যাপন করতো, আর স্বাভাবিকভাবে হয়তো তার তো লেখাপড়া হয়নি, সে বিভিন্ন জায়গায় ইচ্ছাকালে তো মানে বা মানে নিম্ন দরিদ্র পরিবারের যেরকম সংসার চলে এরকম, আমরা যা দেখতেছি স্বপ্নের মধ্যে যা দেখা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে কৈশোর বয়সে কিন্তু আমাদের অনেক ধরনের পরিবর্তন হয়, হঠাৎ করেই একটা ছেলে একটা পুরুষ হয়ে ওঠে, একটা মেয়ে একটা নারী হয়ে ওঠে, তার শারীরিক বৃদ্ধি পায়, তার মানসিক বৃদ্ধি পায়, তার আবেগগত এবং তার মোরাল, তার রিলিজিয়াস সব ধরনের ইয়াগুলি দ্রুত বৃদ্ধি পেতে থাকে, কিন্তু এই যে দ্রুত বৃদ্ধি পেয়ে হঠাৎ করে তারা মনে হয় একটা পরিণত মানুষ হয়ে গেল, কিন্তু তাদের যে মেচিউরিটি বা পরিপক্কতা সেটা কিন্তু সেখানে আসে না। সবচেয়ে বেশি বড় গ্যাঞ্জাম দেখা যায় বা অসুবিধা সৃষ্টি হয় ওই যে শারীরিক যে বৃদ্ধি, শারীরিক এবং আবেগ বৃদ্ধি, এর সঙ্গে সঙ্গে কিন্তু যৌনতার বা সেক্সের একটা বড় উত্তরণ ঘটে বা একটা বিস্ফোরণ ঘটে বলা যেতে পারে, যার ফলে ওই সময় শারীরিক আকর্ষণ যৌন আকর্ষণটা খুব বেশি হয়। আসলে আমরা যে তরুণ এবং কৈশোর বয়সে যে প্রেম বলে আমরা যেগুলি, এগুলি আসলে একত্রে এগুলি হচ্ছে ওই যৌন আকর্ষণের এক ধরনের ফলস্বরূপ। আমরা ঠিক ওই বয়সের ওই প্রেমকে সঠিক প্রেম বলা যায় কিনা এটা তাদেরকে বেড়ে দেখতে হবে। ওই প্রেমটা আসলে একটা মোহ, একটা আকর্ষণ। হ্যাঁ, আমি এই কথাটা স্টার্টার দিয়েছি সেখানে যে লাভ ইজ ওয়ান কাইন্ড অফ এডিকশন, ভালোবাসা এক ধরনের নেশা, মাদক নেশা। এটা আসলে ওই বায়োলজিক্যাল কারণে হয়ে থাকে এবং ওই কারণেই সে ওই তার যে ভাইনের সঙ্গে সে প্রেম করেছে বা বিয়ে করেছে, যদিও তার আত্মীয় স্বজনরা বা মা বাবা এটা মা এটা মানিয়ে নিতে পারেনি। যাই হোক, ওই যৌনতার কারণে হোক বা ওই যে বয়সের যে আকর্ষণ সেই কারণে সে বিয়ে করেছে এবং তার ভিতরে তখন শারীরিক যে ব্যাপারটা সেই ব্যাপারটা তীব্র মাত্রায় এসে তার চাহিদা ছিল। এরপরে সে যেটা করেছে সেটা হচ্ছে আট দশটা নিম্ন দরিদ্র ব্যক্তিদের আমাদের যা জীবনে, আমরা বস্তি জীবনে রিক্সলাদের জীবনে যা দেখি তারই একটা চিত্র। আসলে আমরা এই চিত্রগুলি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মাধ্যমে হয়তো পাচ্ছি। আসলে আমাদের দেশে বিদেশ সব জায়গায় এটা যেতে হচ্ছে একেবারে নিম্ন স্তরে এবং উঁচু স্তরে যারা খুব বেশি ধনী তাদের ক্ষেত্রে আর মধ্যবিত্তের ভিতরে অনেক পার্থক্য আছে। মধ্যবিত্তের ভিতরে কিছু মূল্যবোধ থাকে, ধর্মীয় মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ। তারা একটা বিয়ের থেকে দ্বিতীয় বিয়ে করতে গেলে অনেক বড় পরকীয়া প্রেম করলেও, অনেক বড় প্রেমে করলেও তারা ওই সামাজিক কারণে, ধর্মীয় কারণে, নৈতিকতার কারণে বা বিবেকের কারণে তারা কিন্তু দ্বিতীয় বিয়ে করবে বা আরেকটা বিয়ে করবে এটা তারা করতে পারে না। অনেক ধরনের মানসিক জটিলতা তাদের কাছে, কিন্তু নিম্নবিত্ত এবং স্থিতিশীল ভিতরে শুধু কেবল টাকা এবং শারীরিক আকর্ষণ এবং যৌন আকর্ষণের ব্যাপারটা মিস করে দেখা যায়। আমরা উপরিবৃত্তের কথা বলতেছি না, কিন্তু নিম্নবিত্তের ব্যাপারে কথা যদি লক্ষ্য করা যায় তখন যা করেছে সেটা হচ্ছে এই যে একটা করে বিয়ে করতে, বিশেষ করে দ্বিতীয় বিয়েটা সে যখন করলো, এই বিয়েগুলির ভিতরে আমরা তাকে বললাম যে একটা ছেড়ে দিলে অন্য মেয়েগুলি কি করে, তখন তারা বাইরে হাতে বিয়ে করেছে। কিন্তু কিছু কিছু মেয়ে আছে একেবারেই মেরে দিয়ে, তখন তারা যেমন দ্বিতীয় ওয়াইফটা তাকে কি করলো, তাকে খুবই পছন্দ করতো, খুবই লাভ করতো, যার ফলে সে তাকে আলটিমেটাম দিয়ে তুমি আসো। এই মেয়েটা আরো অনেক বেশি সেন্সিটিভ ছিল, মনোনীত ছিল এবং সে বুঝতে পারছে চেয়ে এসে এবং সেজন্যই তার স্বামীকে ফিরে আনার জন্য যা কিছু করার চেষ্টা করতে চাচ্ছে, বলে যে তুমি না আসো ঠিক মতন, ফিরে না আসো তাহলে কিন্তু আমি সুইসাইড করবো। এবং তখন আসলে ওই যা করার যেটা বললাম যে তারা এমনই করে, তারা এগুলিকে পাত্তা দেয় না, তারা তাদের মানবিক এবং নৈতিক দিকগুলি তত বেশি বিকশিত হয় না বলে তারা গুরুত্ব দেয় না, তারপরে ওই মেয়েটা ঠিকই সুইসাইড করলো। কিন্তু এরপরে ওই মেয়ের প্রতি যে মমত্ব বোধ বা তার যে অন্যায় হচ্ছে এগুলোর দিকে সে কিন্তু গুরুত্ব দেয়নি, সে ভয় পেয়ে গেছে যে সুইসাইড করলাম এখন যদি আবার আমি দেখতে যাই যদি পুলিশ কেস হয় বা এটাকে হয়, এই ভয় কিছুদিন হয়তো ছিল, কিন্তু তারপরে আবার সে তাকে পাশবিক প্রবৃত্তি যে শারীরিক সম্পর্কের প্রতি যে উদগ্র বাসনা, সে বাসনার কারণে হোক বা এমনি অন্যের কারণে হোক সে তৃতীয় বিয়েটা করলো। যেখানে আবার লক্ষ্য করুন তৃতীয় বিয়ে করার পরও কিন্তু সে তৃতীয় বিয়ে নিয়ে সে সন্তুষ্ট নয়, সেখানে সম্পর্ক হয়েছে। হ্যাঁ, সে অনেক হয়তো উচিলা দিবে বা অজুহাত দেখা দেবে যে তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। আমাদের সব ধরনের বিয়েটি এরকম হয়, তো তিনটা বিয়ে পর্যন্ত করলে কার সঙ্গে তো তার সম্পর্ক ভালো হলো না, এই অজুহাত দিয়ে তো হয় না। আসলে সে আবার তার ওই সেই বিকৃতির কারণেই সে তৃতীয় বউকে রেখে গিয়ে সে চতুর্থ আরেকটা মেয়ের সঙ্গে তার দেখা হলো, দেখার সঙ্গে সঙ্গে তাদের একটা শারীরিক চাহিদা জাগে এবং ওই মেয়েরাও তখন ভয়, কারণ নিম্নবিত্তের মহিলারা তার গার্জিয়ানরাও চাই কোনো ভাবে হোক তার থেকে কোন একটা ছেলের কাছে দিতে পারলে হলো, ওই গার্জিয়ান বা ওই মেয়েও মনে করছে যে বলে হোক অত খোঁজ না পাবে, কোনো সুযোগও নাই এবং তার প্রয়োজনও মনে করে না, তার কোনোভাবে বিয়া দিতে পারলে মেয়েও বাঁচে মেয়ের গার্জিয়ানরাও হাত ধরে বাঁচে, সেভাবে তাকে দিয়ে দিয়ে দিয়েছে। আর সেই নয় দিনের ভিতরে সে আবার সেই কাছে রেখে চলে এসেছে। তবে আমি আশা করি যে সকল এতদিন এত ভুলের পরেও তাছাড়া এখন তার বয়স বেশি কম হয়নি, এখন সে অভিজ্ঞতা বুঝতে পারবে যে এভাবে একের পর এক বিয়ে করা শারীরিক সম্পর্ক বা চাহিদার মেটানোর কোন মানে ব্যাপার হতে পারে না বা এটা কোনো একটা হতে পারে না, তাকে দেখতে হবে একটা সংসারের ভিতরে একটা নারী প্রতি বিশ্বস্ত প্রতি কিন্তু জীবনযাপন করতে হয়। আমরা এই পবিত্র রমজান যাচ্ছে, আমরা পবিত্র ঈদের সম্মুখীন হচ্ছি, আশা করি সকল মানসিকভাবে পরিশীলিত হবে, পরিচ্ছন্ন হবে, তার মনটা সত্যি সত্যি সকল রকমের মানে পাপ থেকে পূর্ণ হয়ে একটা নতুন পবিত্র জীবনযাপনের জন্য সে প্রতিজ্ঞা নিতে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাকে ধন্যবাদ।
Thank you. প্রিয় শ্রোতা, এরপর যে আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই এবং একটু পরে ফিরে আসবো বিভিন্ন রকমের টেক্সট যারা আপনারা করেছেন ফেসবুকে সেসবের কমেন্টস নিয়ে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক টেক্সট পেয়েছি আমরা ফেসবুকে, ইমেল এবং এসএমএস এ, বেশ কয়েকটি পড়তে চাই। স্বপন, আপনার সম্পর্কে ভালো কোনো কমেন্টসই আসেনি। সচেতনতার জায়গা থেকে একটা জিনিস সবসময় হয়, আমরা দেখি যে সবাই ডিরেক্টলি কথা বলা শুরু করে, কমেন্টস করা শুরু করে। আসলে যিনি এখানে অপরাধী হয়ে আসেন নিজেকে কনফেস করার জন্য, তাকে সংশোধন করা আমাদের মূল উদ্দেশ্য নয়। বারবার এই কথাটা বলার পরেও আমরা দেখি তাকেই অ্যাটাক করা হয়। একজন লিখেছে যে আপনার মতো জঘন্য অপরাধী গল্প সে জীবনে এই প্রথম শুনল। আরো একজন বন্ধু লিখেছে এরকম ভাবে মেয়েদের সাথে মেলামেশা করা, নিজের এথিক্স এর জায়গাটি কতটা নিম্ন হলে একজন মানুষ এমন কাজ করতে পারে। আরেকজন বন্ধু নিপা ঢাকা থেকে তিনি লিখেছেন যে এরকম কথা শুনলে নিজের আর বিয়ে বসতে ইচ্ছে হয় না, পুরুষ মানুষকে বিশ্বাস করবো কিভাবে। আরেকজন বন্ধু সাইম নামে লিখেছেন, তিনি শুধু চট্টগ্রাম থেকে আমাদেরকে নেটে শুনেছেন এবং তিনি লিখেছেন যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটিকে আমি ধন্যবাদ জানাই যে এরকম ঘটনা আমাদের সামনে তুলে ধরবার জন্য। আসলে স্বপনকে শুনে আমরা যদি সচেতন হতে পারি তাহলেই মূলত আমরা যাহা বলিব সত্য বলিব সাকসেস, যে কথাটা কি প্রিয় ভাই বলে থাকেন সেটা আমরা বলতে পারব। আর স্বপনকে ধিক্কার জানানো ছাড়া আসলে কিছুই বলার নেই। আমাদেরকে কমেন্টস করেছে রেহানা নামের একজন বন্ধু, আপনাকে স্পেশালি, যে আমার একজন মানুষের সঙ্গে, আমার এলাকাতে একজন মানুষের সঙ্গে এরকম পরিচয় ছিল যিনি একের পর এক এই ধরনের দুর্ঘটনা ঘটিয়েছেন এবং আজকে স্বপনকে শোনার পর ওই মানুষটির চেহারা আমার সামনে ভেসে উঠল। তো এরকম কমেন্টস আমরা অসংখ্য পেয়েছি। এছাড়া অনেকেই ঈদ মোবারক জানিয়েছেন আমাদের ফেসবুকে, অনেক ধন্যবাদ তাদেরকে। যাই হোক, যাহা বলিব সত্য বলিব ঈদের দিনেও ঠিক মেজাজ মর্জি যেটা থাকে যাহা বলিব সত্য বলিব, সেই মেজাজ এবং মর্জি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হয়েছিল। তো স্বপন, কি বলার আছে আপনার? যদিও এরকম একটা সময় এরকম মানুষের গঞ্জনা বঞ্জনা মানুষের সহ্য করতে খুব কষ্ট লাগবে, কারণ সবাই এখন আনন্দের মুডে আছে। তো লিসনারদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে যারা এতক্ষণ ধরে আপনাকে শুনলো?
উদ্দেশ্যে বলার আমার এতটুকু আছে, এখন বর্তমানে আমি কিছু ভাবি না, ভাবি সবাই যে আমার লাগে একটু দোয়া করে। আমি বর্তমান চাইতেছি আমি দেশে যাইতাম, গা দেশে যে আমার মায় সম্পদ পাইব, আমার মামাদের কাছে ভার করুন, ওই দেশে যাইয়া বিক্রি করে দেশে যাইয়া একটা ঘর দিয়ে থাকুন। বর্তমান আমার ওয়াইফ, বর্তমান বাচ্চা হইব। আমি সর্বপ্রথম এখন যেটা চাইতেছি আমার একটা ছেলে সন্তানের দেখা চাইতেছি আর কি।
ছেলে সন্তান কেন চাচ্ছ?
এক এক করে দুটা মেয়ে হয়েছি, আমি তো একা, আমার তো রক্তের কেউ নাই, আমি তো একা, অনেকটা বই নেওয়া সব তার লগে যোগাযোগ নাই।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এখানে আসলে ইতি টানতে চাই ওর জীবনের অপ্রিয় সত্যগুলোকে। আমরা এটা নিশ্চিত নই যে ও ভবিষ্যতে ভুল পথে পা বাড়াবে কিনা। দারিদ্র এবং মানসিকভাবে দারিদ্রতা এবং একই সাথে অসুস্থ একটি পরিবেশে বড় হয়ে ওঠা, সবকিছু মিলিয়ে একটা সুন্দর সম্ভাবনা পৃথিবীতে নষ্ট হয়ে যায়। একটা জিনিস চিন্তা করে দেখুন, আমাদের এই ছোট্ট ভূখণ্ড, এতগুলো মানুষ আমরা সবাই মিলে একসাথে থাকি, 16 কোটি মানুষ, এই একজন মানুষ পুরো দুনিয়াটাকে চেঞ্জ করে দিতে পারেন। এই 16 কোটি মানুষ যদি প্রপার ট্রিটমেন্টে বড় হতো, প্রপার গাইডেন্সে বড় হতো, পুরো ফ্যামিলি যদি একটা সন্তানকে প্রপার গাইডেন্সে বড় করতে পারত, এই ছেলেটি যদি একটা প্রপার গাইডেন্সে বড় হতে পারত, এর মধ্যেই হয়তো অপার সম্ভাবনা লুকিয়েছিল, এর মধ্যেই হয়তোবা এমন কিছু লুকিয়েছিল যেটা দেশ, পরিবার এবং সমাজকে অসাধারণ কিছু দিতে পারত, কিন্তু প্রপার গাইডেন্স না পাওয়া এবং একই সাথে অসুস্থ একটা পরিবেশের মধ্যে বড় হওয়া ওকে তো শেষ করেছে, করেছেও ওকে পুরো সমাজের জন্য বোঝা বানিয়ে দিয়েছে। আমরা এই জন্যই বারবার বলি, যারা এই অনুষ্ঠানগুলো শোনেন, নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আপনাদেরকে বন্ধুর পথ পাড়ি দিতে হবে, কষ্টের পথ পাড়ি দিতে হবে, এবং সেই পথটি হচ্ছে যত কষ্টই হোক না কেন নিজেকে ভালো রেখে, সৎ পথে রেখে, লেখাপড়া করে, সচ্চরিত্রবান হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। একটা সার্টেন পিরিয়ড পরে আপনি নিঃসন্দেহে এই যে কষ্টটা করলেন সেটার যে ফলটা আপনি পাবেন সেটা অত্যন্ত মিষ্ট। আমরা শেষ করতে চাই আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, তবে তার আগে আমাদের এই সপ্তাহে যিনি বা যারা মেইল এবং চিঠি পাঠিয়েছেন সেটার একটা মেইল বা চিঠি আমরা শুনবো আর্যের রাজুর কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি জীবন, যা বলিব সত্য বলিব আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান আমি নিয়মিত শুনি। একটি মেয়েকে আমি ভালোবাসতাম, কিন্তু ওই মেয়েটি আমাকে ভালোবাসত না। কিছুদিন পর মেয়েটি আমার কথা তার বাবা মায়ের কাছে বলে দেয়। আমি তাকে সবসময় ফলো করি, তাকে বিরক্ত করি, এই সমস্ত কথা তার বাবা মায়ের কাছে মেয়েটি বলে। মেয়েটির বাবা মা আমাকে তাদের বাসায় ডেকে চরমভাবে অপমান করে, আর সে কারণেই প্রতিশোধের নেশা আমার মধ্যে চেপে বসে। প্রতিশোধ নিতে আমি একদিন মেয়েটির মুখে অ্যাসিড ছুড়ে মারি। মেয়েটির মুখ পুড়ে যায়, প্রচুর কান্না করেছিল মেয়েটি, তার মুখে এখনো দাগগুলো রয়েছে। খুব কষ্ট হয়েছিল তার। এতদিন পরে আমার মনে হচ্ছে যে আমি যে কাজটি করেছি আসলে সেটি চরম অন্যায় হয়েছে, এটি করা একদমই উচিত হয়নি। আমার মনে হয় আমি মেয়েটির জীবন নষ্ট করে ফেলেছে, শুধুমাত্র আমার জন্য তার জীবনটি নষ্ট হয়ে গেছে। আমি ভীষণভাবে লজ্জিত, এবং আমি সেই মেয়েটির কাছে, মেয়ের পরিবারের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি চাইব তারা যেন আমাকে ক্ষমা করে দেন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু তোমাকে তোমার চিঠি পড়ে শোনানোর জন্য, এবং একই সাথে যে বন্ধুটি পাঠিয়েছেন তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী রবিবার ঠিক রাত 11:20 আমি আর জি কিবরিয়া, আমার টিম মেম্বার যারা রয়েছেন সাউন্ডে মঞ্জু রয়েছেন, এবং একই সাথে আর জি রাজু, সবাইকে নিয়ে আরো একজন বন্ধুকে সাথে করে নিয়ে আপনাদের জন্য ফিরে আসব, এবং সেখানেও দেখিয়ে দেব ভুল কেন হয়, অপরাধ কেন হয়, কি অপরাধ হয় এবং শেষ পরিণতি কি হয়। প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আমি আর জি কিবরিয়া, আমার টিম মেম্বার সাউন্ড এডিটর মঞ্জু এবং আর জি রাজু, সবার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।